সব সময় জাগো এফএম 94.4 আমি আর জি উদয় রয়েছি আপনার সাথে। সপ্তাহের এই দিনটা বৃহস্পতিবার রাতে আমরা সবাই একসাথে হই খানিকটা সময় একটু ভৌতিক অভিজ্ঞতাগুলো শুনব বলে। আজকেও তার ব্যতিক্রম নয়, ঢাকা এবং কুমিল্লা থেকে 94.4 ফ্রিকোয়েন্সিতে আপনি এই মুহূর্তে রেডিওতে আমাকে শুনতে পাচ্ছেন, একই সঙ্গে ফেসবুকে www.facebook.com/jagofm এবং www.facebook.com/rjudoy এই দুটো পেজে, এবং আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/jagofm এই চ্যানেলটার মাধ্যমে আপনি আমাদের স্টুডিও থেকে অনুষ্ঠানটা লাইভ দেখতেও পাচ্ছেন। আশা করি আপনি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন, চলতি পথে কিংবা গাড়িতে বা বাড়িতে কিংবা বারান্দায় নয়তো ছাদে, মাদ্রাসার সেই বন্ধুগুলো যারা একসাথে একটা বাটন ফোবায় মোবাইল ফোন থেকে শুনছো, তাদের সবাইকে একসাথে বলতে চাই আমি আছি তোমার সাথে শেষ অবধি। আমার নাম উদয় এবং আমি পুরোটা অনুষ্ঠান জুড়ে তোমাকে কিছু ভৌতিক অভিজ্ঞতা শোনাব। এই অভিজ্ঞতাগুলো আমার নয়, এই অভিজ্ঞতাগুলো আমাদের চারপাশের মানুষদের, তারা হয়তো নিজেদের অভিজ্ঞতা বলবেন, হয়তোবা আবার তাদের কালেক্টেড কিছু স্টোরিও তোমাদেরকে শোনাবেন। ভূত বা ভৌতিকতা নিয়ে আসলে নতুন করে কিছুই বলবার নাই, বাংলাদেশের এফএম রেডিওতে এ ধরনের অনুষ্ঠান বছরের পর বছর ধরে চলছে। এর একটাই রিজন, তোমাদের ইন্টারেস্ট, তোমাদের ভালো লাগার কারণ। মানুষ সেই অনুষ্ঠানগুলোই দীর্ঘদিন চালাতে পারে যেটা আসলে মানুষ ভালোবাসে। তা আমরা বিশ্বাস করি যে ভূত স্টুডিওর মতো যে সমস্ত ভৌতিক অনুষ্ঠানগুলো বিভিন্ন রেডিওতে প্রচার হয় সেগুলো শুনতে তোমরা ভালোবাসো বলেই আমরা রেডিও স্টেশনগুলো এই ধরনের অনুষ্ঠানগুলো করি। এটা বিশ্বাস করা বা অবিশ্বাস করা এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে অনুষ্ঠানের শুরুতে আমি বলে রাখতে চাই, এই ধরনের অনুষ্ঠান শুনলে যারা মানসিক বা শারীরিকভাবে খানিকটা হলেও আসলে অসুস্থতা বোধ করেন তারাও এই ধরনের অনুষ্ঠান শোনা থেকে বিরত থাকবেন। আজকের এই এপিসোডে আমরা বেশ কিছু বন্ধুকে ইনভাইট করেছি যারা গেল সপ্তাহে রেজিস্ট্রেশন করেছিলেন তাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতা বলবার জন্য। আগামী পর্বে যদি ধরো তোমার মনে হয় আজকের অনুষ্ঠান শুনতে শুনতে যে আমার কাছেও তো এরকম অভিজ্ঞতা আছে, তাহলে তোমাকে কি করবে, মানে তুমি যদি আসতে চাও রেডিওতে, সে প্রসেসটা বলে দিই। তার আগে মনে রাখতে হবে যে এখানে স্টুডিওতে আসতে হলে তোমাকে মাথায় রাখতে হবে এটি ঢাকায় অবস্থিত, ঢাকার বাড্ডাতে। এখন তুমি এখানে আসতেই পারো, সেটা চিরং থেকে আসতে পারো, নোয়াখালী থেকে আসতে পারো, গাজীপুর থেকে আসতে পারো, বিকজ আমার এই শোতে বরিশাল থেকেও বন্ধু এসে গল্প বলে গেছে, এরকম অভিজ্ঞতাও আমার আছে। সো ইচ্ছেটা আছে কিনা তোমার ইটস আপ টু ইউ। ছেলে মেয়ে পুরুষ নারী স্টুডেন্ট চাকরিজীবী গৃহিণী যে কেউ এখানে আসতে পারেন, কোনো বয়স সীমা নাই। সো নিয়মটা হচ্ছে তোমার কাছে গল্পের সংখ্যাটা ইম্পর্টেন্ট। ধরো তোমার কাছে একটা ঘটনা আছে, আমরা শুধুমাত্র একটা ঘটনার জন্য হয়তো তোমাকে ইনভাইট করতে পারবো না। সো তোমার কাছে যদি দুইয়ের অধিক মিনিমাম তিনটা বা চারটা বা পাঁচটা ঘটনা থেকে থাকে যেগুলো তুমি নিজে ফেস করেছো অথবা তুমি ফেস করো নাই, তোমার ফ্যামিলি মেম্বার্সরা ফেস করেছে, তুমি কালেক্টেড অর্থাৎ তাদের কাছ থেকে কালেক্ট করেছো সেই ঘটনাগুলো তুমি রেডিওতে তাদের পক্ষ থেকে এসে বলতে চাও, তাহলে তুমি রেজিস্ট্রেশন করতে পারো। রেজিস্ট্রেশন শব্দটা শুনলে আমাদের কাছে অনেকটা ওই ফর্ম ফিল আপের মতো মনে হয়, আসলে এরকম কোনো কিছুই এখানে নাই। সিম্পল একটা বিষয়, সেটা হচ্ছে তোমার মোবাইল ফোন আছে, তাতে মেসেজ অপশন আছে, মোবাইলের মেসেজ অপশনে চলে যাও, গিয়ে টাইপ করে ফেলো শুরুতে RBS, বি ফর বল, রাইট? সো RBS লিখবে, স্পেস দিয়ে তোমার নাম, স্পেস তোমার লোকেশন, মানে তুমি কোথায় থাকো। ধরো তুমি থাকো কুমিল্লাতে, তাহলে কুমিল্লা লিখবে, ঢাকায় থাকলে একটু মানে স্পেসিফিক করে লিখলে ভালো হয়। ধরো আমি মোহাম্মদপুরে থাকি কিংবা ধানমন্ডি থাকি কিংবা বাড্ডা থাকি, মিরপুর থাকি, এরকম ভাবে। আরেকটা স্পেস দিয়ে তোমার প্রফেশনটা লিখে ফেলো, স্টুডেন্ট হলে মেনশন করে দিতে হবে, স্টুডেন্ট অফ স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অর মাদ্রাসা, এটা একটু উল্লেখ করতে হবে। জব করার ক্ষেত্রে শুধু জব লিখলেই চলবে, হাউসওয়াইফদের ক্ষেত্রে হাউসওয়াইফ কথাটা উল্লেখ করবেন, তারপর আর কিছুই লিখবেন না যে আমি গল্প বলতে চাই, আমার স্টোরি আছে, এগুলো লিখার দরকার নাই। আপনি RBS লিখেছেন মানে আমরা বুঝে নিয়েছি যে আপনি স্টোরি বলার জন্য রেজিস্ট্রেশন করছেন। এবার কোথায় পাঠাবেন, নাম্বারটা তো লাগবে, রাইট? 26969, দিস ইজ আওয়ার নাম্বার, 26969 এই নাম্বারে টেক্সটটা পাঠিয়ে দিবেন। পরবর্তী স্টেপগুলো হচ্ছে আমাদের কাছে, সেটা হচ্ছে যে আপনি SMS-টা পাঠিয়েছেন এবং আমরা বিলিভ করি যে আপনি নিজের নাম্বার থেকে SMS করেছেন। সো আপনি কিন্তু আপনার ওই টেক্সটের মধ্যে আপনার ফোন নাম্বার লিখেন নাই, তাহলে আমরা কি করে ফোন নাম্বারটা পাবো? বিকজ আমাদের কাছে সেই সিস্টেমটা আছে যে নাম্বার থেকে আপনি SMS-টা পাঠাচ্ছেন, আমরা সেই নাম্বারটা দেখতে পাই। এখন আমাদের টিম মেম্বাররা যেটা করবে, আপনার সেই নাম্বারে পরবর্তী দু একদিনের মধ্যে হয়তো যোগাযোগ করবে বাই ফোন, ফোনে যোগাযোগ করে আপনার কাছ থেকে সেই স্টোরিগুলো প্রথমত শুনবে। এখন শোনার পরে যদি মনে হয় যে এই ঘটনাগুলো কিন্তু রেডিওতে প্রচার করার মতো, এটা কিন্তু ভূত স্টুডিওতে প্রচার হওয়ার মতো, তাহলে নিশ্চয়ই আপনাকে ইনভাইট করবে। আদারওয়াইজ হয়তো আপনার সাথে আর মানে গল্পটা শুনে হয়তো আর পরবর্তীতে যোগাযোগ করবে না, বাট যদি যোগাযোগ করে তাহলে নিশ্চয়ই বুঝবেন যে আপনাকে আমরা চাইছি আমাদের স্টুডিওতে, রাইট? তো এখন কথা হচ্ছে, আমরা অনেক সময় যেটা করি, অন্যান্য রেডিও স্টেশনের গল্পগুলো শুনে এসে সেগুলোকে আবার একটু নতুন করে বলার চেষ্টা করি। এটা কেউ করবেন না। এটা কেন করবেন না? বিকজ আই বিলিভ ইট যে ম্যাক্সিমাম মানুষ দুনিয়াতে সব রেডিওই শুনে, মানে যদি বলি যে ঢাকায় যারা বসবাস করে তারা যে শুধুমাত্র জাগো এফএম শুনে, এটা হতে পারে না। যারা ভৌতিক অনুষ্ঠান শোনে তারা যেই যেদিন যেদিন যেখানে যে স্টেশনে ভৌতিক অনুষ্ঠান হয় তারা সেটাই ঘুরায় ফিরে শোনে। ধরেন আমার জাগো এফএম এ হইতেছে ভূত স্টুডিও, রেডিও ফুর্তিতে হচ্ছে ভূত এফএম, এরকম বিভিন্ন জায়গায় বিভিন্ন অনুষ্ঠান হইতেই পারে। তো ভূত এফএম যে ব্যক্তিরা শুক্রবার দিন শোনে সে আবার বৃহস্পতিবার দিন ভূত স্টুডিও শোনে। এখন আপনি ভূত এফএম এর একটা গল্প এসে আমার এখানে বলছেন, তখন কিন্তু আমার ওই লিসেনার বাকিরা বুঝতে পারবে যে এই গল্পটা তো আমি ভূত এফএম এ শুনেছি। সো এই কাজটা কেউ করবেন না, এটা করে কি হয় অনুষ্ঠানটা আসলে শুনে মজা পাওয়া যায় না। আমি আশা করবো আপনারা যেহেতু এই অনুষ্ঠানটাকে দীর্ঘদিন ধরে শোনেন, এটাকে ভালোবাসেন, আর আপনাদের জন্যই তো আসলে এই রাত বিরাতে এই অনুষ্ঠানটা প্রচার হয়, তো আমি বিশ্বাস করব যে আপনারা আসলে সেই গল্পগুলোই বলবেন যেগুলো আপনারা নিজেরা ফেস করেছেন অথবা আপনারা কালেক্ট করেছেন, কিন্তু এগুলো এখন অবধি কোন প্ল্যাটফর্মে প্রচার করা হয় নাই। তো এমন কিছু ঘটনায় আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আমাদের আজকে প্রথম যে গেস্ট আছেন আমরা এখন তার সাথে পরিচিত হব। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
আপু আপনি এই মাইক্রোফোনে আরেকটু কাছে চলে আসবেন। কি নাম আপনার?
ফারিয়া আহমেদ।
কোথেকে আসছেন?
বাসাবো, নন্দীপাড়া থেকে।
বাসাবো থেকে। কি করেন আপনি?
জি, আমি বর্তমানে বিজনেস এর প্রিপারেশন নিচ্ছি, এর আগে শিক্ষকতা পেশায় নিযুক্ত ছিলাম।
শিক্ষকতা পেশায় ছিলেন, নাইস। এই যে রেডিও বা ভৌতিক এই অনুষ্ঠানগুলো, এগুলো আপনার শোনা হয়?
জি অবশ্যই, আমি রেগুলার শুনি এবং আমার কাছে খুবই ভালো লাগে, এবং আমাদের পরিবারের সকল মেম্বাররা খুবই আগ্রহের সঙ্গে আমরা শুনি।
মাশাআল্লাহ, তাহলে রেডিও যে পরিবার এখনো শুনে এটা তো আমাদের জন্য একটা বড় প্রাপ্তি। আমরা সবসময় বলি যে দিন শেষে আসলে এন্টারটেইনমেন্ট এরকম হওয়া উচিত যেটা আমি আমার বাচ্চাকে নিয়ে শুনতে পারবো, আমি আমার মাকে নিয়ে শুনতে পারবো, আমি আমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে শুনতে পারবো। এমন একটা জায়গা যদি জাগো এফএম হতে পারে তাহলে আর কি পাওয়া আছে? আমার মনে হয় এইটুকুই আমাদের চাওয়ার ছিল। খুব ভালো একটা কথা বললেন ফারিয়া, যে আপনার ফ্যামিলি মেম্বার্সরাও রেডিও শুনে। আমরা আজকে ঘটনা শুনি, আপনি যেহেতু আজকে বেশ কিছু ঘটনা আমাদেরকে শোনাবেন বলেছেন, আমরা প্রথম ঘটনাটা শুনি আপনার কাছ থেকে, বলুন।
জি, প্রথম ঘটনাটা হচ্ছে আমার আম্মুর মুখ থেকে শোনা। তো এটা হচ্ছে অনেকদিন আগের ঘটনা, যখন আমার আম্মুর নতুন বিয়ে হয়। তো তখন হচ্ছে প্রায় ঢাকা শহর, এখন বর্তমানে যেরকম দালান কোঠা, খুবই বড় বড় বিল্ডিং, তখন কিন্তু এরকম ছিল না। তো যাই হোক, তো আম্মুর মুখ থেকে যেভাবে আমি শুনেছি সেভাবে বলছি আপনাদের। তো আম্মুর কথা মতে, আম্মুর যখন নতুন বিয়ে হয় তখন হচ্ছে আম্মু বেড়াতে গিয়েছিল আমার নানু বাসায়। তো নানু বাসায় যাওয়ার পরে, তো নানু বাসার পাশের যে বিল্ডিংটা ছিল সেখানে একটা বিয়ের অনুষ্ঠান ছিল। তার আগে আমি একটু বর্ণনা করে বলি যে আমার নানু বাসাটা কেমন ছিল। তখন অনেকদিন আগের ঘটনা, যেহেতু সেখানে মানে বাড়িটা ছিল হচ্ছে মানে টিন শেডের, হ্যাঁ, আর হচ্ছে বাড়ির সামনে একটু স্পেস ছিল, জায়গা ছিল উঠানের মতো, আর সেখানে কিছু গাছপালা ছিল, হ্যাঁ, এবং খুবই সুন্দর বাড়িটা, খুবই সুন্দর। এবং বাড়ির প্রথম যে গেট ছিল, প্রথম ঢোকার গেট এবং শেষ যে প্রান্ত ছিল, বাড়ির শেষ প্রান্ত আরেকটা গেট ছিল। তো বাড়িটার পাশে ছিল আরেকটা গলির মতো ছিল, এবং গলির একবারে শেষ প্রান্তে ছিল একটা নারকেল গাছ। তো যাই হোক, ঘটনাটা শুরু করছি। তো যেদিন বিয়ের অনুষ্ঠান ছিল পাশের বাসায়, তো আম্মু হচ্ছে অনেক সুন্দর করে একবারে সাজুগুজু করলো, সুন্দর একটা শাড়ি পরলো, ম্যাজেন্টা কালার আর সবুজ কালার পার, হ্যাঁ। তো আম্মুর কথা মতে তখন বিকাল টাইম, তো তখন আম্মু ওই যে বাড়ির পাশে যে চিপা গলিটা, হ্যাঁ, মানে একবারে সরু যে গলিটা, সেখান দিয়ে আম্মু পাশের বাসায় গেল বিয়ের অনুষ্ঠানে। তো এর মধ্যে বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল। তো এর মধ্যে আমার আব্বু আবার অফিস থেকে আমার নানু বাসায় গিয়েছে। তো আমার নানু আবার আমার আম্মুকে বললো যে বাসায় আসার জন্য আমার আব্বু মানে অফিস থেকে চলে আসছে। তো আমার আম্মু কি করলো যে ওই যে মানে গলিটা, যে নারকেল গাছ ওলা যে গলিটা, সেখান দিয়ে আম্মু যখন সন্ধ্যার পরপর টাইম আজানের পরপরই তখন আসতে নেবে, তখন এমন সময় গলিটা ছিল অনেক অন্ধকার, হ্যাঁ, অনেক অন্ধকার। এবং যখনই আসতে ছিল তখন এত জোরে একটা বাতাস আসছে, এবং আমার কাছে মনে হচ্ছিল যে একটা থাপ্পড় দেওয়ার মতো করে কি যেন একটা আমার পাশ দিয়ে চলে গেল, এবং অনেক জোরে একটা বাতাস আসছে এবং থাপ্পড় দেওয়ার মতো করে চলে গেল। তা আম্মু তখন থেকে নাকি মাথাটা এত ভার হয়ে গেছিল এবং খুবই কেমন যেন একটা অস্বস্তি ফিল হচ্ছিল। এবং তিনি যখন বাসায় আসলো তখন ওনার মানে আচরণ একটু অস্বাভাবিক মনে হলো আমার আব্বুর মতে, যে কারণ হচ্ছে উনি একটু কেমন যেন একটু আচরণ করছিল। আর আমার আম্মু হচ্ছে চোখগুলো অনেক লাল হয়ে গিয়েছিল আর মানে একটু অন্যরকম একটু আচরণ করছিল। যাই হোক, আমার আব্বু আবার আমার নানুকে কথাটা বললো যে দেখেন উনি তো আমার আম্মুর কথা বললো যে ও কেমন যেন একটু চোখগুলো বড় বড় হয়ে গেছে আর অনেক লাল হয়ে গেছে দেখেন তো। তা আমার নানু তেমনি হ্যাঁ ঠিকই তো, কেমন যেন একটু মানে অস্বাভাবিক একটু আচরণ করছে। তো যাই হোক, তারপরে একটা মানে ভালো একটা কবিরাজকে ইনভাইট করা হলো, সে আসলো। আসার পরে বললো যে মানে আমার আম্মুর মধ্যে একটা মানে জিনের আসর যেটা বলে, হ্যাঁ জিনের আসর করেছে। তো যাই হোক, কবিরাজ অনেক দোয়া কলাম পরে সেই জিনটাকে হাজির করলো। তো হাজির করার পরে সেই জিনটাকে যখন প্রশ্ন করা হলো যে আপনি কোথা থেকে মানে ওর শরীরে এসেছেন, না আমার আম্মুর শরীরে প্রবেশ করেছে, তো বলল যে ওই যে নারকেল গাছওয়ালা যে গলিটা, হ্যাঁ এখান দিয়ে যখন আমার আম্মু আসতে নিচ্ছিল তখন নাকি ওই যে জিনটা, সে নাকি সেও নাকি ওই ওই গলি দিয়ে যাচ্ছিল। তো ওনার মানে ক্রস করার সময়, মানে হাঁটার সময় যখন ক্রস হলো তখনই আমার আম্মুর সাথে সে মানে আসর পড়ে গেছে। যাই হোক, তো ওই জিনটাকে পরবর্তী সময়ে বলা হলো যে কি হবে, ওনার শরীর থেকে যাবে বা আমার আম্মুর শরীর থেকে সে চলে যাবে, এরকম একটা বিষয়। তো জিনটা বলল যে আমি যাব কিন্তু একটা শর্ত, হ্যাঁ শর্ত আছে। বলল যে কি শর্ত, সে অনেকগুলো শর্ত দিল। তো যাই হোক, সে কবিরাজের মতে যে এতগুলো শর্ত তো আসলে মানে মানা যায় না। তো যাই হোক, অনেক ইয়ে করে দোয়া কলম পড়ে তারপরে একটা শর্তে রাজি হলো যে ঠিক আছে, মানে চার রাস্তার মোড়ে একটা মুরগি ছাড়তে হবে, তাহলে সেই জিনটা চলে যাবে। তো যাই হোক, অনেক দোয়া কলম পড়া হলো এবং যখন চার রাস্তা মোড়ে যে একটা মুরগি ছাড়া হলো, তখন আমার আম্মু আবার আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। কিন্তু আম্মুকে যখন আবার জিজ্ঞাসা করা হলো যে তোমার কি হয়েছিল, যে তুমি আসার পরে বিয়ের অনুষ্ঠান থেকে আসার পরে তুমি একটু অন্যরকম একটু আচরণ ছিল, কি হয়েছিল তোমার, তখন আমার আম্মু বলল যে মানে আমার তো তেমন কিছু মনে নেই, আমার জাস্ট মনে আছে যে আমি যখন আসছিলাম তখন মানে একটা বাতাসের মতো করে চলে গেল, পাশ দিয়ে চলে গেল এবং মানে একটা থাপড়ের মতো করে লাগলো গালের মধ্যে। তো যাই হোক, এর পরবর্তী সময় আম্মু কিছু মনে ছিল না যে কি কথা বলেছিল বা হুজুরের সাথে কি কথা হয়েছিল কবিরাজের সঙ্গে। তো যাই হোক, এমন করে আম্মু আস্তে আস্তে সুস্থ হলো এবং পরবর্তীতে মানে হুজুর বলল যে কখনো সন্ধ্যার পরে যেন ওই গলি দিয়ে যাতে মানে কম যাওয়া আসা করা হয়, কারণ ওই যে গলিটা নারকেল গাছওয়ালা যে গলিটা ছিল সেই গলিটার গলিটা দিয়ে নাকি সেই যে জিনের যে একটা যাওয়া আসার যে রাস্তা বলা হয়, সন্ধ্যার পরে ওনারা বেশিরভাগই যাওয়া আসা করে আর কি ওই রাস্তা দিয়ে। তো এই জন্য আমার আম্মুকে বলা হয়েছিল যে ওই সন্ধ্যার পরে ওই যে গলিটা ওইটার মধ্যে দিয়ে যাতে আসা যাওয়া কম করে। তো এই হচ্ছে বিষয়। তো আমার আম্মু আস্তে আস্তে সুস্থ হলো,
এখন
আল্লাহর রহমতে ভালো আছে এবং পরবর্তীতে তো মানে এখন বর্তমানে সুস্থ আছে এবং এই ঘটনাটা আমি তার মুখ থেকেই শুনেছি।
থ্যাংক ইউ সো মাচ। আমরা শুনছিলাম ফারিয়ার কাছ থেকে তার প্রথম অভিজ্ঞতা তার মাকে নিয়ে। সো এই যে এই ধরনের অভিজ্ঞতাগুলো যদি আপনাদের কারো কাছে থেকে থাকে, যেগুলো আপনারা বলতে চান রেডিওতে এসে লাইভে, যেমন আজকে ফারিয়া এসেছেন এবং বসেছেন জিয়াগো এফএম এর ভূত স্টুডিওর হট সিটে, বলছেন তার জীবনের সেই ভৌতিক অভিজ্ঞতাগুলো, যদি আপনার কাছে এরকম দুইয়ের অধিক তিনটি বা চারটি ঘটনা থেকে থাকে এবং আপনি আসতে চান রেডিওতে, বসতে চান, বলতে চান আপনার কথাগুলো, তাহলে কি করবেন, মোবাইলের মেসেজ ফ্রেন্ড চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS স্পেস নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন, লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নাম্বারটিতে। আমাদের কাছে বেশ কিছু কমেন্ট আছে, আমরা একটু কমেন্টগুলো পড়ে নিতে চাই। আমাদের সাথে জয়েন করেছেন টুটুল, বলছে উদয় ভাই কেমন আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের সাথে জয়েন করেছেন ফয়াজ, তিনি বলেছেন আজকের ভূত স্টুডিওর ঘটনাগুলো ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ ফয়াজ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। কুমিল্লা দাউদকান্দি থেকে জয়েন করেছেন আমাদের সাথে নিতু, তিনি বলছেন আজকের এপিসোডটা আমার কাছে ভালো লাগছে, আশা করবো শেষ অব্দি আর অনেক ভয়ঙ্কর স্টোরি শুনবো, আশা করছি আমরাও আরো কিছু প্যারানর্মাল ঘটনা আপনাদেরকে আমরা শোনাতে পারবো। আমাদের সাথে ঢাকা কমার্স কলেজ থেকে যুক্ত হয়েছেন সাদিয়া, তিনি বলছেন, আমি নিয়মিত জাগো এফএম শুনি, আমার বেশ ভালো লাগে, অনেক অনেক ধন্যবাদ সাদিয়া আপনার এই টেক্সটের জন্য। আমাদের সাথে জয়েন করেছেন মিতুল, নর্থ সাউথ ইউনিভার্সিটির বন্ধু, তিনি বলছেন, আমি এবং আমার ফ্রেন্ড দুজন মিলে রাত বিরাতে ভৌতিক অনুষ্ঠান শুনি, ভালো লাগে শুনতে। থ্যাংক ইউ। আপনারা যে এই ফ্রেন্ডরা একসাথে হয়ে, আমি জানি অনেকে হলে থাকেন, ম্যাসে থাকেন, একসাথে ফ্ল্যাটে ভাড়া নিয়ে থাকেন, অনেক বন্ধুরা এরকম রয়েছেন, আপনারা এন্টারটেইনমেন্টের একটা প্ল্যাটফর্ম হিসেবে জাগো এফএমকে বেছে নিয়েছেন, এটা আমাদের জন্য অনেক ভালো লাগার একটা বিষয়। আশা করব এভাবেই সবসময় আমাদের পাশে থাকবেন। আর আপনারা যারা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে শুনতে চান, হয়তো প্রবাসে থাকেন, তাদেরকে বলবো www.jago.fm, দিস ইজ আওয়ার ওয়েবসাইট, আপনারা এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারেন। এখানে আমাদের অনেক আর্কাইভে প্রোগ্রাম, আগের পুরনো প্রোগ্রামগুলো পেয়ে যাবেন, এছাড়া সেখানে লাইভ সেশন আছে যেখানের মাধ্যমে আপনারা আমাদের এই অনুষ্ঠানগুলো লাইভ শুনতেও পারবেন। ইফ ইউ হ্যাভ দ্য অ্যাপস, তাহলে আপনি কি করবেন, মানে অ্যাপসটা যদি না থেকে থাকে, ডেফিনেটলি আপনি যেটা করবেন, প্লে স্টোরে চলে যাবেন, মোবাইলের মেসেজে গিয়ে ওই প্লে স্টোর থেকে আপনি জাগো এফএম দিয়ে সার্চ করলে আমাদের অ্যাপসটা পেয়ে যাবেন, সেটা আপনি ডাউনলোড করে নিলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অ্যাপের থ্রুতেও আমাদেরকে আপনি কানেক্ট করতে পারবেন। সো এত এত অপশন কেন রেখেছি বলেন তো, যাতে করে কোনোভাবে আমরা আপনাকে না হারাই, অ্যাপের থ্রুতে হোক, ওয়েবসাইটের থ্রুতে হোক, আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে হোক, ফেসবুক পেজের মাধ্যমে হোক, আর রেডিও তো আছেই আপনার সাথে, সো ডিজিটাল মিডিয়ার মাধ্যমে হোক আর ট্রেডিশনাল মিডিয়ার মাধ্যমে হোক, আপনি আমাদের সাথে কানেক্টেড থাকেন, দিন শেষে এতটুকুই আমরা চাই। আর বন্ধু, আপনাকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে প্রাণ পটাটা সম্পর্কে। এই ব্যাপারটা নিয়ে আমি অনেক সময় কনফিউজ হয়ে যাই, আমি প্রচুর টেক্সটও পাই এরকম, লাইক যে এটা যখন আমরা প্রথমে খাই তখন আমাদের কাছে মনে হয় এটা একটা চিপস, বাট বাইট দেওয়ার পরে মনে হয় এটা একটা বিস্কিট, এটার কারণটা কি? এটার কারণটা হচ্ছে এই ক্রিসপিনেসের কারণে মাঝে মধ্যে এটাকে চিপস মনে হয়, আর বাইট দেওয়ার পরে মনে হয় না এটা তো আসলে একটা বিস্কিট। সো আপনারা যারা এখনো অবধি মানে এটা ট্রাই করেন নাই, তারা ট্রাই করে দেখতে পারেন। আর বাই দিস টাইম আমি যেটা করবো, ফারিয়ার কাছকে আমরা আরেকটা ঘটনা শুনবো, আমরা আপনার পরের ঘটনাটা শুনি।
আচ্ছা, এই ঘটনাটা হচ্ছে আমার নিজের সঙ্গে ঘটা, অনেকে এটা হয়তো বা কমন মনে করতে পারে স্টোরিটা, কিন্তু আমার ক্ষেত্রে একটু ডিফারেন্ট মনে হচ্ছে। তো আসলে ভূত বলতে যে আছে, এটা যার সাথে ঘটে সেই একমাত্র বলতে পারে। জি, আর এই এটা হচ্ছে আমার জীবনে একবারে প্রথম একটা এক্সপিরিয়েন্স, যেটার মাধ্যমে আমি আস্তে আস্তে একটু বিলিভ করা শুরু করলাম যে না,
এই ধরনের কিছু
একটা আছে বা হয় এরকম কিছু একটা। তো যাই হোক, প্রথম যে ঘটনাটা সেটা হচ্ছে আমার, মানে এটা প্রায় 4-5 বছর আগের ঘটনা। তো আমার এটা হচ্ছে আমাদের দেশের বাড়িতে ঘটে যাওয়া। তো আমরা তখন আজ থেকে 4 বছর আগে আমার দাদু অনেক অসুস্থ ছিল। হ্যাঁ, তো আমার দাদুকে দেখতে যাওয়ার জন্য আমরা সবাই মিলে গ্রামে বেড়াতে যাই। তো যাওয়ার পরে তো সেখানে বিকাল টাইমে আমরা পৌঁছাই সেখানে বেশে। তো যাই হোক, সারাদিন আমরা খুবই, রাত হলো, রাতের পরে আমরা অনেক দিন পরে যেহেতু গ্রামে গিয়েছি, তো সবাই মানে খুবই এক্সাইটেড ছিলাম যে মানে সব ভাই বোনরা, খালাতো ভাই বোন এবং যে যাবতীয় ভাই বোনরা ছিল সবাই একবারে একসাথে আমরা মানে জড়ো হলাম। এবং তখন সবাই মিলে লুডো খেলার একটা ইয়ে ছিল আর কি, সবাই মিলে একটা লুডো নেওয়া হলো যে খেলার জন্য। তো যাই হোক, লুডো খেলতে খেলতে প্রায় 8টা বেজে যায়। হ্যাঁ, 8টা বেজে যায়। তো যাই হোক, তো এর মধ্যে আমার এত ঘুম পেল যে জার্নি করা হলো, মানে সারাদিন জার্নির একটা ধকল ছিল। তো এত ঘুম পেল যে আমি 8টার মধ্যে আমি জাস্ট মানে ঘুমিয়ে পড়লাম, কেমন যেন মানে এই টাইমে আমি ঘুমাই না কখনো, কিন্তু সেই দিন এতটা ক্লান্ত লাগছিল এবং মানে ঘুম আসছিল, মানে আমি 8টার দিকে, মনে আছে 8টার দিকে আমি ওনারা লুডো খেলছিল কিন্তু আমি জাস্ট একটু মানে ওনার সাথে সঙ্গ দিয়ে আমি মানে ঘুম চলে আসছে এবং ঘুমিয়ে গিয়েছিলাম। তো যাই হোক, তো 8টার পরবর্তী সময় আমি যখন ঘুমালাম, আমার ঠিক মনে আছে রাত 2টার দিকে। হ্যাঁ, রাত 2টার দিকে আমার চোখটা খুলে গেল এবং খোলার পর আমি দেখলাম যে আমার চারপাশে অন্ধকার এবং একটা কান্নার আওয়াজ। হ্যাঁ, গোঙানি যেরকম বলা হয়, গুঙিয়ে কান্না করলে যেরকম একটা কান্নার আওয়াজ, এবং কণ্ঠটা হচ্ছে মহিলা কণ্ঠ, এবং আওয়াজটা আসছিল আমি যেখানে ঘুমিয়েছিলাম জাস্ট কর্নার বলে না, যে দেশগ্রামের বাইরেগুলো কিন্তু একটু অন্যরকম হয়, একটু বাইরে একটু সাউন্ড হলেই মানে শোনা যায়, ক্লিয়ারলি শোনা যায়। তো আমার কাছে মনে হচ্ছিল যে একটা, প্রথমে একটা মহিলা কান্না করছিল, মানে অনেক মানে গোঙানির মতো করে, যেমন মহিলার কান্না করে না তো এরকম। তো প্রথমে যে মহিলা কান্না করছিল, পরবর্তী সময় আমি মনে করেছিলাম হয়তো বা পাশে পাশে হয়তো কেউ কান্না করছে, স্বাভাবিক মনে করেছিলাম। পরবর্তী সময় 10-15 মিনিট যাওয়ার পরে দেখলাম যে আরো একটা মহিলা, মানে দুইটা মহিলার গোঙানির আওয়াজ আমার কানে আসছিল, এবং আমার কাছে ফিল হচ্ছিল যে কেউ মারা গেলে যেরকম একটা কান্নার আওয়াজ শোনা যায়, বা যেভাবে মহিলারা অনেক আকুতি মিনতি করে কান্না করে এরকম। তা আমার কাছে না তখন একটু ভয় লাগলো যে কি ব্যাপার, কেউ কি অসুস্থ হয়ে গেল বা কি হলো, যে আমার দাদু তো অসুস্থ, ওনার কিছু হলো কিনা। কারণ আমি যেখানে ঘুমিয়েছিলাম সেটা হচ্ছে আমার চাচাতো বোনের একটা মানে বাড়িতে, পাশে ছিল আমার দাদু বাড়ি, দাদুর যে রুমটা সেটা, দাদুদের যে আলাদা করে একটা রুম ছিল, বাসা ছিল। তো আমার একটু মানে একটু ভয় লাগলো যে দুটার সময় এত মানে মানে কান্না হচ্ছে, কি ওকে মারা গেলো বা কিছু একটা হলো কিনা। তো কতক্ষণ যাওয়ার পরে আমি দেখলাম প্রায় অনেকক্ষণ, প্রায় 20-15 মিনিট আমার মানে কানের শব্দটা আসছিল, গোঙানির একটা আওয়াজ। তো তারপরে আমার মনে হলো যে অনেক জোরে বৃষ্টি হলে, মানে এমন জোরে বৃষ্টি হয়েছে, আর ওই যে দুইটা মহিলার কান্নার আওয়াজ আমার কানের কাছে আসছিল, সেই মহিলাটার কান্নার, দুইটা মহিলার কান্নার আওয়াজ আস্তে আস্তে করে কেমন যেন মিলে যাচ্ছিল, মানে কমে যাচ্ছিল। যদি কোনো বাড়ি থেকে সাউন্ডটা আসতো তাহলে কিন্তু কান্নার আওয়াজটা থাকতো, বৃষ্টি হলে কি হয়েছে, বৃষ্টির পরবর্তী সময় কিন্তু কান্নার আওয়াজটা আমি শুনতে পেতাম। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে কান্নার আওয়াজটা আস্তে আস্তে কমে যাচ্ছে, মনে হচ্ছিল যে কেউ কান্না করে করে হেঁটে গেলে যেরকম একটা আস্তে আস্তে সাউন্ডটা কমে যায়, কমে আসে, সেরকম মনে হচ্ছিল। তো যাই হোক, পরবর্তী সময় অনেক বৃষ্টি হচ্ছিল, এত বৃষ্টি। তো যাই হোক, সকালবেলা আস্তে আস্তে সকাল হলো। তা আমার কাছে না সকালবেলা কেমন যেন মনে হলো যে কি ব্যাপার, এত কান্না শুনলাম, কে কান্না করলো রাত্রেবেলা এত জোরে জোরে, কে কান্না করলো। তা আমি আবার আশেপাশে আমি আবার খোঁজ নিলাম যে কি হলো, কালকে রাত্রে এরকম কান্নার আওয়াজ শুনলাম, কেউ কি মানে অসুস্থ হলো কিনা। পরবর্তী সময় শুনতে পেলাম যে না, কেউ অসুস্থ ছিল না, বা কেউ এরকম মানে কান্নার মতো কোনো ঘটনা হয় নাই। তাহলে কে কান্না করলো, আমার প্রশ্নটা হচ্ছিল যে কে কান্না করতে পারে। তো আমি আবার ওই রুমের মধ্যে যে ঘুমায় আমার চাচাতো বোন, তাকে আমি আবার জিজ্ঞাসা করলাম যে আমি তো এরকম একটা কান্নার আওয়াজ রাত্রেবেলা শুনলাম, তো এটা কি হতে পারে, বা কেন আমি মানে এরকম একটা শব্দ শুনলাম, বা আপনি, তুমি কি জানো যে এরকম কি কোনো শব্দ তোমার কানে আসছিল কিনা, তুমি তো সবসময় রুমটার মধ্যে থাকো। পরে না ও আমাকে বলতে চায় না, কারণ আমি যদি ভয় পাই বা আমি যদি মানে মানে আতঙ্কিত হই, কারণ আমার ঢাকা থেকে আসছি, পরবর্তী সময় যদি আবার মানে কোনো সমস্যার জন্য আবার ভয় পেয়ে যাই, তো এই জন্য সে বলতে চায় না। তা আমি আবার অনেক রিকোয়েস্ট করলাম, একটু বলো, আমি তো রাত্রেবেলা এরকম শুনলাম, কেউ কেউ অসুস্থ হলো কিনা, আমার এটা মনে করে সবাইকে জিজ্ঞাসা করলাম, কেউ তো বললো যে না, রাত্রেবেলা কেউ কান্না শুনে নেই। তো আমার বোনটা বললো যে হতে পারে যে পাশের বাসা থেকে কান্নার আওয়াজ আসছে, এরকম হতে পারে। আবার আমি বললাম ঠিক আছে, আমি পাশে বাসায় যেয়ে জিজ্ঞাসা করবো, যে পাশে বাসে একটা চাচি থাকে, ওনার কাছে যেয়ে আবার জিজ্ঞাসা করছি যে চাচি, এরকম আমি কান্নার আওয়াজ শুনেছি, আপনি কি মানে এরকম শুনেছেন কিনা, বা আপনার মানে কেউ কি অসুস্থ ছিল কিনা। বললো যে না, আমরা তো রাত্রেবেলা দুটার সময় তো আমরা বেভোর ঘুম, মানে খুবই ঘুমের মধ্যে, তারা গ্রামদেশের মানুষ তো তখন ঘুমের মধ্যে ছিল। তো যাই হোক, তারপর মানে ওনার থেকে আমি বললাম যে দেখেন, আমি তো রাত্রেবেলা এরকম একটা কান্নার আওয়াজ শুনলাম, তো এটা কি হতে পারে, বা আপনি কি শুনেছেন কিনা এর আগে, কারণ আপনার বাসা তো ওনার চাচাতো বোনের বাসা পাশাপাশি। পরে বললো না, আমি তো শুনি নাই, তো হতে পারে এরকম। আবার ওনার কাছ থেকে আমি আবার আরেকটা ঘটনা শুনলাম, যে উনি যে বাসাটায় আগে ছিল, বা আগের যেখানে তার রুমটা ছিল, সেখানে নাকি রাত 12টার সময়, 12টার পরের থেকে মানে নূপুর পায়ে দিয়ে হাঁটলে, রাস্তার পাশ দিয়ে নূপুর পায়ে দিয়ে হাঁটলে যে একটা শব্দ হয়, ঠিক প্রত্যেক দিন উনি যখন রাত 12টার পরে, 12টার পরের থেকে উনি শব্দটা পেত, এবং উনি এতটাই আতঙ্কিত ছিল, রাস্তার পাশে যে বাড়িটা ছিল সেখান থেকে উনি ট্রান্সফার হয়ে উনার বর্তমানে যে জায়গাটার বাড়ি সেখানে উনি অবস্থান করেছেন। তো যাই হোক, ওনার কাছ থেকে এটা শুনলাম, শোনার পরে আবার আমি আমার চাচাতো বোনকে আবার বললাম যে কি হলো ঘটনাটা, আমি তো এরকম শুনলাম, তো কি হতে পারে। পরে আমাকে বলতেছে যে কিছু ভয় পায় না, এরকম মাঝে মাঝে আমিও শুনি যে কেউ কান্না করতেছে, বা এরকম মানে গোঙানোর শব্দ শুনি আবার কমে যায়, আমার আবার এটা সাউন্ডটা 10-15 মিনিট মানে কান্নার আওয়াজ শুনে আবার এটা নাই হয়ে যায়। তো যাই হোক, পরবর্তী সময় আমি যখন এটা মানে আশেপাশে আরও কয়েকজনকে জিজ্ঞাসা করলাম, পরবর্তী সময় আমি জানতে পারলাম যে আমাদের গ্রামে দুইটা অপমৃত্যু হয়েছে, অপমৃত্যু হয়েছে এবং মৃত্যুটা হচ্ছে একজন মেয়ে, সে হচ্ছে বিষ খেয়ে মারা গিয়েছিল, তার মানে খুবই ডিপ্রেশনের কারণে সে বিষ খেয়ে মারা গিয়েছিল, এটা হচ্ছে একটা অপমৃত্যু। আরেকজন মারা গিয়েছিল হচ্ছে মানে সেও ইয়াং বয়সে, সেও আর কি গলায় দড়ি দিয়ে মারা গিয়েছিল। তো দুইটা অপমৃত্যুর কবর হচ্ছে মানে মানে আমাদের সেই বাড়িটা থেকে কাছাকাছি। তো যাই হোক, এটা হতে পারে যে অপমৃত্যুর কারণে দুইটা মানে মেয়ের কান্না আমি শুনতে পাই, এরকমটা আমার মনে হলো। বা আমি যখন সবার সাথে আলোচনা করলাম তখন আমার এটার কাছে রিয়েলাইজেশন আসলো যে হয়তোবা এই অপমৃত্যুগুলোর কারণেই সে আত্মাগুলোই হয়তোবা এখনো মানে কান্না করে হয়তোবা যায়। কারণ আমি এটার কে কান্না করছিল এটা কেউই মানে বলছিল না যে কেউ কান্না করছে কিনা বা অসুস্থ ছিল কিনা। আর কান্নার অবস্থা তো আস্তে আস্তে কমে যাবে না, এটা তো যদি কেউ অসুস্থ থাকে তাহলে অবশ্যই বৃষ্টির মধ্যে কান্নাটা আমি শুনতাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে কান্নার আওয়াজটা আস্তে আস্তে কমে যাচ্ছিল, তাহলে নিশ্চয়ই কেউ এত রাত্রেবেলা বের হয়ে মানে কান্না করবে না দুইটা মহিলা। তো যাই হোক, এটা আসলে আমাদের জীবনটাই আসলে রহস্যে ঘেরা। তো আমার কাছে ওই দিনের পরের থেকে একটু মানে বিশ্বাস হলো যে হ্যাঁ, কিছুটা মানে এক্সিস্ট করে, যেটা আমরা আসলে বিশ্বাস করতে হয়, আসলে বিশ্বাস মানে করতে বাধ্য হয়েছিলাম না আসলে। আস্তে আস্তে বুঝতে পারলাম যে অলৌকিকতা বলেও আসলে কিছু একটা আছে।
এক্সিলেন্ট, অনেক ভয়াবহ একটা পরিস্থিতির মাঝখানে সেই সময় নিশ্চয় ছিলেন, রাইট? মানে যখন আপনি প্রথম এই কান্না শব্দটা শুনলেন এবং এই ভয়টা কতক্ষণ কাজ করছিল?
এই ভয়টা ভাই আমার সারা রাত্রি কেমন যেন একটা মানে মানে মনে হচ্ছিল কি হলো কি হলো, কে ওকে অসুস্থ হলো কিনা। পরবর্তী দিন আবার বেশি ভয় লাগলো, কারণ কি কেউ অসুস্থ না তাহলে কে কান্না করবে, কে কান্না করবে, কান্নাটা কোথেকে আসলো আর কান্নাটা কেন আস্তে আস্তে কমে গেল, বা এত বৃষ্টির সময় তো আমি পাশে পাশে থেকে কান্নাটা আসলো তো আমি শুনতে পারতাম। তো এই আসলে এই রহস্যগুলোর কারণে পরের দিন আমার আরো বেশি আতঙ্কিত লাগছিল বা ভয় লাগছিল।
সো ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা আসলে যে যে মুহূর্তটা ফেস করি এই ধরনের, একমাত্র সেই আসলে বুঝতে পারি যে ওই মুহূর্তের ভয়াবহতা, বাকিদের কাছে হয়তো এটা একটা গল্প বা অভিজ্ঞতাই মাত্র। বাট আপনারা যারা এই ধরনের ভয়াবহ অভিজ্ঞতার ভিতর দিয়ে গিয়েছেন বা যাচ্ছেন, এরকম কেউ যদি থেকে থাকেন, আমি অবশ্যই রিকোয়েস্ট করবো আমাদের সাথে শেয়ার করেন। আমাদের সাথে শেয়ার করলে হয়তো আরো কিছু মানুষ জানতে পারে যে হ্যাঁ, এরকম ঘটনা কিন্তু ঘটে থাকে। যেমন আজকে ফারিয়া যে ঘটনাটা বললাম, প্রেডিশিও যে এরকম ঘটনা হয়তো আপনাদের অনেকের সাথেই ঘটে, বাট ভয়টা নিজে নিজে থাকতো। তো আজকে যখন ফারিয়া শেয়ার করলো তখন বললো আচ্ছা না, তার মানে এরকম ঘটনা আরো ঘটে থাকে, তো তখন ভয়টা অটোমেটিক কমে যায় অনেকটা, যে না আরো অনেকের সাথে যেহেতু ঘটছে তার মানে এটা অনেক বড় কিছু নয়। এই মুহূর্তে যারা টিউন করে আছেন জাগো এফএম 94.4, আমি জানি হঠাৎ করে মাঝখান থেকে অনেকে টিউন করেছেন, হুট করে হয়তো বা ফেসবুকে স্ক্রল করতে করতে আমার উদয়ের পেজে থেমে গেছেন, কিংবা জাগো এফএম এর পেজে হঠাৎ করেই চোখ পড়েছে, তাদেরকে বলছি আপনারা শুনছেন জাগো এফএম 94.4, আমি আর যে উদয় রয়েছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও। ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা নিয়ে অনেক রকমের কনফিউশন কাজ করে, কখনো কখনো এটাকে আমরা চিপস বলি, কখনো কখনো এটাকে বিস্কিট বলি। কারণটা কি? কারণ হচ্ছে এটার আপনার প্রথমে যখন আমরা মানে এটা মুখে দেই তখন এটার ক্রিসপিনেস এর কারণে আমাদের কাছে মনে হয় এটা একটা চিপস, আবার বাইট দেওয়ার পরে মনে হয় না এটা একটা বিস্কিট। সো যারা এরকম কনফিউশনে ভোগেন তারা কিন্তু আমাকে জানাবেন, আর যারা এখনো ট্রাই করেন নাই ট্রাই করে দেখবেন, আই হোপ আপনাদের অনেক ভালো লাগবে। তো আমার কাছে অনেক অনেক কমেন্ট জমে গেছে, তাদের মধ্যে জয়েন করেছেন আমাদের সাথে মৌমিতা, তিনি বলছে উদয় ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু ফারুক, তিনি জয়েন করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে, আজকে ফারিয়ার ঘটনাগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, আমি এরকম আরো ভৌতিক ঘটনা শুনতে চাই, নিশ্চয়ই আমরা আরো বেশ কিছু ঘটনা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধুটির নাম হচ্ছে রিয়া আক্তার, তিনি বলেছেন গাজীপুর থেকে আমি, আমার কাছে বেশ কিছু ঘটনা আছে, আমি আপনাদের এখানে আসতে চাই। আসার জন্য যে ফারিয়া যে প্রসেসটা মেনটেন করেছে আপনাকেও তাই করতে হবে রিয়া। সিম্পলি অনুষ্ঠান চলাকালীন আপনার মোবাইল মেসেজে চলে যাবেন, গিয়ে টাইপ করবেন RBS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস দিয়ে আপনার প্রফেশন, এই চারটা জিনিস টাইপ করে পাঠিয়ে দিবেন আমাদের নাম্বার 26969 এ, অর্থাৎ 26969 নম্বরে SMS টা পাঠাতে হবে। আমাদের টিম মেম্বাররা ডেফিনেটলি আপনার সাথে যোগাযোগ করবে, আপনার স্টোরিটা প্রথমে ফোনে শুনবে, সেটা যদি প্রচারযোগ্য মনে হয় নিশ্চয়ই আপনাকে ইনভাইট করা হবে জাগো এফএম এর স্টুডিওতে আগামী পর্বে, হয়তো আপনি বসবেন হট সিটে, আর লক্ষ লক্ষ শ্রোতা এবং ভিউয়ার্সরা আমাদের অনুষ্ঠানটা উপভোগ করবে। তা আমরা এই মুহূর্তে ছোট্ট একটা বিরতিতে যাব, আপনারা জানেন জাগো এফএম মানেই হচ্ছে খুবই শর্ট ব্রেক, সো আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, বিরতির ওপারে যখন ব্যাক করব তখন নিশ্চয়ই ফারিয়ার কাছ থেকে আরো কিছু কিছু ভৌতিক অভিজ্ঞতা আমরা আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। থাকুন আমাদের সাথেই।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার শর্মা ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। স্পাইসি এন্ড ক্রিস্পি, তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও। হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার শর্মা ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. তাহলে তো এটা চিপস ব্রো, টেক্সচারটা একটু ডিফারেন্ট। এটা তাহলে বিস্কিট? নো ব্রো, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস, এটা বিস্কিট, এটা চিপস ব্রো।
বাছাই করা আলু সাথে স্পাইসি সিজনিং এর টুইস্ট হলো গ্রান পপাটা।
গাইস থামো, এটা চিপস নাকি বিস্কিট, কে বুঝে নাও।
শুনছেন সবসময় জাগো এফএম 94.4, আমি আরজি উদয় আছি আপনার সাথে। বিরতির পর আবারও ফিরে এলাম ভূত স্টুডিও নিয়ে। ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পতাটা। আর বন্ধু, আপনি যদি ঘরে বসে মানে ঝামেলাবিহীন ভাবে শপিংটা সারতে চান, তাহলে আপনার জন্য একটা কুইক সলিউশন হচ্ছে অথবা.com। এক্স্যাক্টলি অথবা.com এ আপনি ভিজিট করতে পারেন এবং ঝামেলাবিহীন ভাবে আপনার যে কোনো প্রয়োজনীয় প্রোডাক্ট কিন্তু পারচেজ করতে পারেন। সো অনেকেই আছেন শুক্রবার দিনে ভিড় ঠেলে শপিং এ যেতে চান না, কিন্তু সামনে ঈদ চলে আসতেছে, অনেক কিছু পারচেজ করা দরকার, সেক্ষেত্রে আমি বলবো যে আপনি একবার অথবা.com এ ট্রাই করে দেখতে পারেন। আপনার জন্য একটা ভালো অভিজ্ঞতা হতে যাচ্ছে। এই মুহূর্তে আবারও আমরা ভূত স্টুডিওতে গল্পে ফিরে যাব। ফারিয়া ওয়েট করছে তার তৃতীয় ঘটনাটা নিয়ে। আমরা বেশ কিছু ঘটনা তার কাছ থেকে শুনবো, আমরা তিন নম্বর ঘটনাটা শুনি।
আচ্ছা, এটা হয়েছে আমার নিজের সঙ্গে দ্বিতীয়বার। তো দ্বিতীয়বারে যে ঘটনাটা, এটা হচ্ছে আমাদের বাসায় ঘটেছে, গত বছরের ঘটনা। তো আমাদের বাসাটা ছিল হচ্ছে চারতলা। তখন আমরা যে বাসায় ছিলাম সে বাসার ঘটনা, কারণ বর্তমানে আমরা অন্য একটা বাসায় অবস্থান করছি। তো যাই হোক, সেই বাসায় চারতলা ছিল এবং চারতলার উপরে ছাদ ছিল। তো যাই হোক, তো আমরা মাঝে মাঝে পাটা পাটার আওয়াজ শুনতে পেতাম দুপুরবেলা অথবা রাত্রেবেলা। আমাদের কাছে তখন এটা স্বাভাবিক মনে হচ্ছিল যে হয়তো বা আশেপাশে কেউ পাটা পাটে অথবা রাত্রেবেলা দুপুরবেলা বাড়তেই পারে বা শব্দ পেতেই পারে। কিন্তু এটা তখনই ডিফারেন্ট মনে হলো যখন একটা ভৌতিক অভিজ্ঞতা আমাদের হলো। এরকম ঘটনা আসলে আমরা অনেকেই শুনে থাকি, পাটা পাটার শব্দ, বা আমিও শুনেছি। কিন্তু আমার ক্ষেত্রে যখন আমাদের ক্ষেত্রে যখন ঘটনাটা ঘটলো, তখন আসলে আমরা মানে রিয়েলাইজ করলাম না আসলে এটা আসলেই ঘটে, বা বিশ্বাস করতে তখন বাধ্য হলাম যে আসলে এটা এক্সিস্ট করে বা অলৌকিকতা বলতেও আছে। তো যাই হোক, যেদিনের ঘটনা সেদিনের কথাটা বলছি। রাত হচ্ছে তখন 12:30। রাত্রেবেলা তখন আমরা সবাই প্রিপারেশন নিচ্ছে ঘুমিয়ে পড়ব, লাইটও বন্ধ করে দিয়েছে, সবাই ঘুমের মধ্যে আর কি মানে প্রিপারেশন নিয়েছে, ঘুমানোর একটা প্রস্তুতি নিয়েছে। যাই হোক, 12:30 সময় ঠিক আমার মনে আছে, রাত্রে 12:30 সময় পাটা পাটার আওয়াজটা শুনতে পেলাম। তা আমাদের কাছে প্রথম প্রথম মনে হলো যে হ্যাঁ, হয়তো বা কেউ পাটা পাটতেছে, এরকম শব্দ পেতেই পারে। কিন্তু অস্বাভাবিক লাগলো তখনই যখন এই শব্দটা অনেক জোরে জোরে হচ্ছিল, মানে পাটা পাটার আওয়াজটা মনে হচ্ছিল যে মানে মানে বিল্ডিং মনে হয় কেঁপে যাচ্ছে এরকম একটা শব্দ। হ্যাঁ, এবং মানে আমরা ছিলাম চারতলা, আর চারতলার নিচে ছিল হচ্ছে তিনতলা, তিনতলা ছিল হচ্ছে বাড়িওয়ালা। তো এত জোরেই শব্দটা হচ্ছিল, পাটা পাটার শব্দ, বাড়িওয়ালা সহ মানে ঘুমের থেকে উঠে গেছে এবং সে উঠে সব ভাড়াটাকে বলতেছে যে যেন সবার মানে ঘরে ঘুরে যে বলতেছে যে আপনাদের এত জোরে জোরে কে পাটা বাটে যে আপনারা মানে ঘুম ভেঙে যায় আমাদের। তো যাই হোক, তো আমরা বললাম দেখেন এত রাত্রেবেলা আমরা পাটা কেনই বা বাটবো, আর একটু চেক করে দেখেন, হয়তো বা কেউ পাটা বাটতেও পারে। তো যাই হোক, সে সবাইকে ইনফর্ম করলো, কিন্তু কেউই বলছে, সবাই বলছে যে না, আমাদের বাসায় কেউ পাটা বাটছে না। তাহলে শব্দটা আসছে কোথা থেকে? পায়ালা প্রশ্ন হচ্ছে শব্দটা আসছে কোথা থেকে। সে বলছে যে তাড়াতাড়ি এটা পাটা পাটার শব্দটা বন্ধ করুন, কারণ এখন মানে এত জোরে শব্দ হচ্ছে, ঘুমাতে পারছে না। তো আমরা আবার তাকে বললাম যে দেখেন আপনি সবার বাসা চেক করে দেখতে পারেন, আমরা কেউ পাটা বাড়ছি না। তো যাই হোক, এর মধ্যে কিন্তু পাটা পাটা শব্দটা অনবরত হচ্ছিল এবং অনেক জোরে জোরে হচ্ছিল এবং মনে হচ্ছিল ছাদের উপর থেকে কেউ পাটা বাড়ছে, ছাদের উপর থেকে কেউ জোরে জোরে পাটা বাড়ছে। তা আমরা আবার বললাম যে আপনি ছাদে যেয়ে দেখতে পারেন, কিন্তু বাড়িওয়ালা ছাদে গেল না, সে সোজা বাসায় চলে গেল এবং যাওয়ার আগে বলে গেল যে আপনারা পাটা পাটার শব্দটা বন্ধ করুন। যাই হোক, কত মানে এর থেকে মানে 12:30 থেকে শুরু করে 1 পর্যন্ত আধা ঘন্টা অনবরত শব্দটা হচ্ছে, মানে টোটালি একবারে অনবরত শব্দটা হচ্ছে। তো যাই হোক, 1 পরে শব্দটা কমে গেল, পাটা পাটার শব্দটা আমরা কমে গেল, মানে এটা মানে শব্দটা একবার নিস্তব্ধ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। তা আমরা মনে করলাম ঠিক আছে, ঘটনা মনে হয় এখানেই শেষ, কিন্তু ঘটনার শুরু হয়েছিল এরপরের থেকে। তো এরপরে ঘটনাটা ঘটেছে আমার সঙ্গে। হ্যাঁ, তো যাই হোক, আমরা সবাই তখন 1 পরে ঘুমিয়ে গেলাম। ঘুমিয়ে যাওয়ার পরে যখন মানে আমার ফিল হচ্ছিল, মানে রাত্রেবেলা মানে আমি যখন ঘুমিয়েছিলাম তখন আমি মানে আমার মনে হচ্ছিল কেউ আমাকে একটা অন্ধকার একটা মানে মানে একটা আমি একটা ঘরের সামনে দাঁড়ানো এবং চারপাশে অন্ধকার, পাশের একটা ঘরের পাশে একটা গলির মতো এবং সেখানে গলির সামনে একটা মহিলা দাঁড়ানো। মহিলাটা হচ্ছে সাদা কাপড় পরা। তো আমি মানে ওনাকে দেখতেছিলাম যে সাদা কাপড় পরা এবং ওনার পিছনের সাইডটা আমি দেখতেছিলাম, মানে উনি জাস্ট পিছনে হয়ে আমাকে ডাকতেছে, বলতেছে যে ফারিয়া এদিকে আসো। তা আমি যখন আমার কাছে মনে হচ্ছিল না যে আমি স্বপ্ন দেখছি, আমার মনে হচ্ছিল আমি বাস্তবে আমি অবস্থান করছি এবং আমাকে সত্যি সত্যি ডাকতেছে। তো যাই হোক, প্রথমে যখন আমাকে ডাকলো আমি তখন মানে ডাকে সারা দিই, পরবর্তী সময় আবার ডাকলো যে ফারিয়া এদিকে আসো। হ্যাঁ, তা আমি না কেমন যেন ঘোরের মধ্যে পড়ে, মানে কেমন একটা ঘোর লাগতেছিল, মানে ওনার ডাকে একটা ঘোর লাগতেছিল। তা আমি আবার এক পা যখন বাড়াবো, এরকম সময় আমার কানের সামনে একটা শব্দ পেলাম যে কেউ বলতেছে যে ফারিয়া উঠো। তো আমার মানে এই শব্দটা শোনার পরপরই আমার ঘুমটা ভেঙে গেল, মানে আমি তখন বুঝতে পারলাম যে আমি স্বপ্নের মধ্যে ছিলাম। কিন্তু ঘটনাটা হলো যে আমি যখন ঘুমের থেকে উঠলাম তখন আমার মনে হচ্ছিল যে আমার শরীরটা পুরো প্যারালাইজড এর মতো হয়ে গেছে এবং আমার মাথাটা ছিল হচ্ছে বাম পাশে ঘোরানো, এভাবে ছিল মাথাটা। তো আমার সামনে মনে হলো যে যে আমাকে ডাক দিল, আমি আবার যে ডাক দিল তাকে আমি মানে মানে ঘুম মানে আছে না, মানুষ যখন ডাক দেয় মানুষ তো খুঁজে যে কে ডাকে। তো আমি তখন মানে ঘাটটা এভাবে ছিল, বাম দিকে ছিল, তো আমি আবার মানে শরীরটা বুঝতে পারছিলাম যে আমার প্যারালাইজড এর মতো হয়ে গেছে এবং আমি মানে খুঁজছিলাম যে কে আমাকে ডাকতেছে। তো যাই হোক, যখন আমি দেখলাম যে আমার মানে খাটের সামনে আমার মতো দেখতে স্ট্রাকচারটা ছিল একবার আমার মতো এবং জামা যেরকম আমি জামা কাপড় পরি বা হিজাব পরি ঠিক সেরকম দেখতে একটা মেয়ে দাঁড়ানো। হ্যাঁ, এবং আমি মানে আমার অবস্থাটা ছিল এরকম, আমার চোখটা ছিল পুরো ঝাপসা হয়ে গেছিল। হ্যাঁ, এবং আমার শরীরটা পুরো প্যারালাইজড এর মতো হয়ে গেছিল। আমি খুব মানে চেষ্টা করছিলাম আমার ঘাটটাকে ফিরে সোজা করে আমি দেখবো যে কে আমাকে ডাক দিচ্ছে, কিন্তু আমার মানে বাম দিকে ঘোরানো ছিল আমার মাথাটা, আমি কোনোভাবেই আমি ডান দিকে ফিরে দেখতে পাচ্ছিলাম না, কিন্তু আমি বুঝতে পারছিলাম কেউ আমার খাটের সামনে দাঁড়িয়ে এবং তার স্ট্রাকচার বা গঠনটা ছিল আমার মতো। হ্যাঁ, আমার মতো, হুবহু আমার মতো দেখতে এবং তার পোশাক আশাক ছিল ঠিক আমার মতো। তো যাই হোক, পরবর্তী সময় আমি যখন বুঝতেছিলাম যে কেউ আমার সামনে দাঁড়ানো, তো আমি অনেক চেষ্টা করছি, যখন আমার ঘাটটা ঘুরতেছিলাম তখন আমি মনে মনে দোয়া পড়ছিলাম, আয়াতুল কুরসি বলে একটা দোয়া আছে। তো যাই হোক, আমি ওইটা যখন প্রথম শুরু করলাম পড়াটা তখন আমার মানে শরীরটা যেরকম প্যারালাইজড মতো হয়ে গেছিলো ওইটা আস্তে আস্তে স্বাভাবিক হলো এবং আমি ঘাটটাও দেখলাম ফিরতে পারছি এবং আমার যে ঝাপসা একটা মানে মনে হচ্ছিল আমি ক্লিয়ার দেখতে পারতেছি, কিন্তু ক্লিয়ারলি যখন আমি দেখতে পেলাম তখন দেখলাম যে কেউ নাই, জাস্ট মনে হলো যে কেউ নাই। আমার মানে একটু আগেও মনে হচ্ছিল যে আমার সামনে একটা অবয়ব দাঁড়ানো এবং সে আমার মতো দেখতে, গঠনটা আমার মতো এবং পোশাক আশাক আমার মতো ছিল, কিন্তু হঠাৎ করে যখন আমি স্বাভাবিক হলাম কিন্তু তাকে আমি দেখতে পাচ্ছিলাম না। তো যাই হোক, পরবর্তী সময় আমি এই ঘটনাটা আমার যে ছোট ভাই তাকে আমি বললাম যে দেখো এরকম এরকম একটা মানে ঘটনা আমার সাথে হয়েছে, এবং আমাদের বাসায় 12:30 পরে যে পাটার বাটার আওয়াজ এটা অদ্ভুতভাবে এত জোরে জোরে হচ্ছিল, এবং সেই ঘটনার সাথে আবার আমার এই স্বপ্নের যে একটা ঘটনা, হ্যাঁ এটা আবার কেমন একটা মানে রিলেটেড মনে হচ্ছিল যে হয়তোবা কোনো সংযুক্ততা আছে। তো যাই হোক, আমি যখন বললাম যে এরকম একটা ঘটনা হয়েছে, আবার আমি এরকম একটা স্বপ্ন দেখলাম, তখন আমার ভাই আমাকে বলল হতে পারে তোমার যে স্বপ্নের মধ্যে যে তোমাকে ডাকতে আসছিল সে হয়তো তোমাকে নেওয়ার জন্য ডাকছিল বা তোমাকে বলছিল যে তার সঙ্গে যাওয়ার, তো তুমি হয়তো পা বাড়িয়েছ যাওয়ার জন্য, তখন তোমাকে সেভ করার জন্য তোমার মতো দেখতে হয়তো তোমারই কারেঞ্জিন। আমরা কারেঞ্জিন আমরা শুনেছি, কোরআন শরীফেও আছে কারেঞ্জিন সম্পর্কে লেখা, তো কারেঞ্জিন হয়তো তোমাকে সেভ করে ফেলছে বা তোমাকে রক্ষা করেছে। তো আমার কাছে মানে খুবই অদ্ভুত লাগছিল ঘটনাটা, এবং মনে হচ্ছিল যে ওই পাটা পাটা শব্দের সঙ্গে আমার এই ঘটনাটা একবারে পুরো রিলেটেড। হ্যাঁ, তো ওই দিনের পর থেকে কিন্তু আমরা পাটা পাটার আওয়াজ শুনতাম, কিন্তু দুপুরবেলা বা মাঝে মাঝে, কিন্তু এরকম পরবর্তী সময় আর মানে অনবরত এরকম ঘটনা ঘটে নাই, কিন্তু ওই দিনে ঘটনাটা ডিফারেন্ট ছিল। তো যাই হোক, তো পরবর্তী সময় যখন মানে কিন্তু আরেকটা ঘটনা হচ্ছে, যখন আমি ঘুমাতাম, হ্যাঁ ঘুমানোর পরবর্তী সময় এখনো আমি যখন ঘুমাতে যাই মাঝে মাঝে আমি শুনি কেউ আমাকে ডাকে, ডাকার সাউন্ডটা হচ্ছে এরকম যে কেউ ডাকে না যে এরকম করে ডাকে যে এরকম, মানে মনে হচ্ছে কেউ বলে ডাকছে। হ্যাঁ, তো মানে কানের মধ্যে যখন শব্দটা আসে আমি জাস্ট চোখটা ঘুম থেকে ভেঙে যায়, আর মানে আমি খুঁজি যে কে ডাকলো আমাকে, কিন্তু আশেপাশে আমি কেউ দেখি না। এরকম অনেক দিন এরকম হয়েছে যে আমার কানের সামনে এরকম শব্দটা আমি পেয়েছি, কিন্তু আমার মানে এই মানে যখনই আমি ডাকটা শুনতে পাই কিন্তু আমি অদ্ভুতভাবে খুবই অবাক হয়ে যে কাউকে আমি দেখি না, সামনে কেউ নাই, কিন্তু সাউন্ডটা আসে, তখনই আমার মনে হয় যে আমার দমটা বন্ধ হয়ে যাচ্ছে এবং আমার শ্বাসটা মনে হয় আটকে গেল, এরকম একটা অনুভূতি হয়। তো এই ছিল উদয় ভাইয়া আমার মানে
ওইটা আসলে খুব ভয়াবহ একটা সময়।
জি,
এই ঘটনাটা কি আর পুনরাবৃত্তি হয়েছে আপনার সাথে?
এই যে পাটাবাটার না আর পুনর্বর্তী হয়নি, কিন্তু ওই যে ডাক্তার মাঝে মাঝেই আমি শুনি,
এখনো শুনি।
জি,
শেষ কবে শুনেছেন?
শেষ গত মাসে।
মানে এই যে যখন শুনে তবে এটা কতক্ষণ সময় থাকে মোটামুটি?
মানে আমি যখন মানুষ আছে না যে ঘুমটা মানে মাত্র সুর মানে একটু চোখ লেগে গেল এরকম, তখনই আমি শুনি। হ্যাঁ,
আচ্ছা,
তখনই শুনি।
মানে এরকম হয়েছে যে এটা আসলে মানে একদিনে অনেকবার শুনছেন নাকি একবার বা
দুবার? না না, একবারই শুনি।
একবারই?
হ্যাঁ, একবারই শুনি, এবং শোনার পরে মনে হচ্ছে যে
ঘুম ভেঙে যায় তখন।
হ্যাঁ, এবং আমার একবার মনে আছে একটা ঘটনা যে এরকম হয়েছিল যে মাগরিবের আগে আগে, হ্যাঁ ওই ঘটনার পরবর্তী কিছুদিন পরে মাগরিবের আগে আগে আমার মানে আমি এরকম বসেছিলাম, তো রুমটা অন্ধকার হয়ে গেছে, তো আমি কি যেন একটা কাজ করছিলাম বা বই পড়ছিলাম যাই হোক, কিন্তু আমার একটা মানে ইয়ে কি মানে তখন খাটের কর্নারে ছিলাম, তো আমার ঘুম চলে আসছিল। তো মানুষে আসছে না যে অনেক সময় মানুষের ঘুম চলে আসে, তো যাই হোক আমি খাটের মধ্যে এরকম হেলান দিয়ে জাস্ট একটু ঘুমের মতো করে এরকম মানে চলে আসে তন্দ্রার মতো করে, তখনই আমার তখন আমি বসা অবস্থায় ছিলাম খাটের কর্নারে, তখন আমার মনে হচ্ছিল কি আমার পাশে এই পাশে জাস্ট ওই আগের শব্দটা, এবং কণ্ঠটা হচ্ছে ভাইয়া এটা আপনার পুরুষ কণ্ঠ। হ্যাঁ, পুরুষ কণ্ঠ, মনে হয় যে কেউ আমাকে ডাকলো, মনে হচ্ছে কেউ এক্সিস্ট করছে, আমি ফিল করি যে কেউ এক্সিস্ট করছে, কিন্তু ডাক দিলে হচ্ছে এভাবে ডাক দেয়, হ্যাঁ 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 এরকম করে ডাক দেয়, এবং কান আমি স্পষ্ট শুনছি, এবং তখনই আমার ঘুমটা ভেঙে গেছে, পাশে দেখে কেউ নেই, একবার রুমটা পুরো অন্ধকার, মানে কি যে একটা অনুভূতি।
তার মানে এটা শুধুমাত্র যে মানে রাতে বেলা হয় তা না, মানে অনেক সময় হতে পারে।
হ্যাঁ, অনেক সময় দেখা গেছে আমি মানে হঠাৎ করে আমার তন্দ্রার মতো হয়ে যায়, মানে এটা আমার দেখা গেছে শুয়ে থাকলেও হয় বা দেখা গেছে।
বাট এটা থেকে বেরিয়ে আসার জন্য আপনি কখনো চেষ্টা করেছেন বা কারোর সাথে কমিউনিকেট করেছেন?
জি ভাইয়া, আমি কবিরাজ দেখিয়েছিলাম,
কোন রকমের ফিডব্যাক ওনারা দিয়েছেন?
জি হ্যাঁ দিয়েছে, তো বলেছে যে হ্যাঁ আপনার সঙ্গে কিছু আর কি অ্যাবনর্মাল বিষয়ে, মানে অ্যাবনর্মাল হচ্ছে আমার সঙ্গে জিনের আসর যেটা সেটা আছে, এবং একটা হচ্ছে মানে আমি ক্লিয়ারলি বলি কবিরাজের যে ঘটনাটা, কবিরাজের সঙ্গে যখন আমি কমিউনিকেশন করছিলাম যে দেখেন আমার এরকম একটু সমস্যা হচ্ছে, এবং আমি বেশিরভাগই এরকম মানে এটা শুধু এরকম না যে আমার ঘুমের মধ্যে এফেক্ট করছে, আমার রেগুলার যে লাইফ সেটার মধ্যেও এফেক্ট এফেক্ট পড়েছিল। হ্যাঁ এরকম হয়ে গেছিল, আমি অনেক সময় নীরব হয়ে যাই বা দেখছে নিজের মানে কেমন যেন একটু মানে নিজের মতো চুপচাপ থাকি, দেখা গেছে একটু মানে কথা কম বলি, এটা একটা বিষয়। তারপর হচ্ছে মানে নিজের মতো মানে মানে শুইলাম ঘুমায় গেলাম, ঘুমটা বেশি হইতো, তো আবার অনেক মাথা ব্যথা হইতো। তো সব মিলে আমি যখন কবিরাজের সঙ্গে আলোচনা করলাম তো বললো যে আপনার সঙ্গে জিনের আছর আছে। তো ভাইয়া অদ্ভুত ভাবে যেদিন আমি কবিরাজের সঙ্গে বিষয়টা আলোচনা করছিলাম, আমার ভাই আমার ছোট ভাই সে আবার পাশের রুমে ঘুমাচ্ছিল সন্ধ্যার টাইম, সেদিনও সন্ধ্যার টাইম। তো যাই হোক আমি খুজুরের সঙ্গে সবগুলা আলোচনা করলাম, দেখেন এরকম এরকম সমস্যা হচ্ছে, এবং আমার প্রচন্ড মাথা ব্যথা হইতো, প্রচন্ড মাথা ব্যথা, মানে মনে হতো কি মাথাটা অনেক ভার হয়ে থাকে আর মাথার মাঝখানে অনেক কেমন যেন একটা এমন ব্যথা বোঝাতে পারবো না। তো যাই হোক অনেক ভার হয়ে থাকতো মাথাটা। তো যখন আমি আলোচনা করলাম তো উনি বললো যে আপনার সঙ্গে জিনের আছর আছে, এবং উনি চিকিৎসার কথা বললো। তো যাই হোক ওনার কাছে যখন ওনার সাথে যখন আমার কমিউনিকেশন শেষ হলো, পরবর্তী সময় আমার ভাই কিন্তু জানে না যে আমি যে কবিরাজের সঙ্গে কথা বলছি। তো কি হলো, আমার ভাই দৌড়ে এসে আমার মানে মানে বিশ্বাস করবেন কি না, মানে আমার কাছে অবিশ্বাস্য মনে হচ্ছিল ঘটনাটা, দৌড়ে এসে আমাকে বলতেছিল কি আপু আমি একটা স্বপ্ন দেখেছি। আমি বলি কি স্বপ্ন দেখছো? বলে যে আমি স্বপ্ন দেখেছি যে তুমি মানে খাটের কর্নার, ও কিন্তু জানে না যে এই ঘটনাগুলো আমার সাথে ঘটে বা ওর সাথে আমার শেয়ার করা খুবই কম হয়েছে। তো আমাকে বলতেছে যে আমি একটা স্বপ্ন দেখেছি যে তুমি খাটের কর্নারে বসা, এবং তুমি বসা অবস্থা তোমার পাশে একটা কালো শেপে মানে কালো একটা ছায়া বলে না ছায়া তোমার মুখের সামনে এসে জাস্ট মানে আমার দিকে তাকানো অবস্থায়। তো আমি সঙ্গে সঙ্গে বললাম যে এটা কিভাবে সম্ভব, আমার তো ওই যে খাটের যে পাশে কর্নারে বসে যে ঘটনাটা এটা তো আমি ওর সাথে মানে শেয়ার তখনই করলাম শেয়ার, যে আসলেই তো আমার খাটের কর্নারে যখন একদিন মানে আমি রিসেন্টলি ওই দিনের তিন চার দিন আগের ঘটনা ওইটা বলছিলাম যে আমার এরকম একটা মানে ফিল হলো যে আমাকে কেউ ডাকছে, এবং ওই ওই যে ও স্বপ্ন দেখছে যে পাশ থেকে ঠিক ওই পাশ থেকে আমার সাউন্ডটা মানে শুনতে পেয়েছিলাম। তো যাই হোক, তো আমার ভাই আরেকটা কথা বললো যে ও নাকি দেখছিল যে আরেকটা মানে মানে অবয়ব যেটা হচ্ছে তাকে বলছিল স্বপ্নের মধ্যে যে তোমার বোনের সাথে জিনের আছর আছে, এবং আমিও তোমার বোনের সঙ্গে অবস্থান করি, কিন্তু আরেকজন আছে যে তোমার বোনের অনেক মানে তাকে অনেকটা দেখা গেছে মেন্টাল প্রেশারে রাখে বা দেখা গেছে তার তার মানে অনেকটা তার তার সঙ্গে সঙ্গে থাকে এবং একটু দুষ্ট প্রকৃতির। তো আমি যখন মানে মানে অবাক হয়ে গেলাম যে আমি তো এই কথাগুলো হুজুরের সঙ্গে বলছিলাম, তো ও কিভাবে মানে ওর স্বপ্নের মধ্যে কিভাবে আসলো বা এটা কিভাবে ওর মানে কানেক্টেড হলো, তো এই ঘটনাটা আমি আবার হুজুরকে আমি বললাম যে দেখেন আমার ভাই আবার এটা দেখছে স্বপ্ন। তো হুজুর আমাকে যেটা বললো যে হ্যাঁ আপনার ভাই যেটা বললো এটা ঠিক, আপনার সাথে দুইটা জিনের আছর আছে এবং একটা ভালো একটা একটু দুষ্ট প্রকৃতি। তো আমার ভাই আবার যেটা বললো যে একটা হচ্ছে সাদা পাঞ্জাবি পরা ছিল, একটা কালো অবয়ব যেটা আমার পাশে দেখলো, কালো ছায়াটা ছিল কালো অবয়ব। তো হুজুরদের মতে হচ্ছে যেটা ভালো জিন থাকে সেটা নাকি সবসময় সাদা পোশাকে থাকে, আর যেটা মানে একটু দুষ্ট প্রকৃতির জিন থাকে সেটা নাকি পোশাক থাকে হচ্ছে কালো পোশাক থাকে নাকি, আমি শুনেছি আর কি হুজুর যেটা বললো। তো পরবর্তী সময় আমি ওই হুজুর তো দেখিয়েছি কথা বলেছি, এবং পাশাপাশি আমি আরেকটা হুজুরের সাথে কথা বলেছি, কারণ আমার মনে হচ্ছিল যে একটু দেখি জাস্টিফাই করে বা যাচাই করে, কারণ আমি যেহেতু মানে স্কুলের টিচার করেছি এবং টিচার ছিলাম একজন, তা আমার এই বিষয়গুলো মানে রিসিভ করাটা খুবই একটু ইয়া ছিল। হ্যাঁ, যে আজকালকার হচ্ছে সায়েন্সের যুগ, তো এই বিষয়গুলো একটু মানে অলৌকিক বিষয়গুলো, তা আমি তো দেখি যে এই হুজুর বলেছে, আমি আরো দুইটা হুজুরের সঙ্গে অদ্ভুত ভাবে ওই দুইটা হুজুর একই কথা বলল, একই কথা। হ্যাঁ, এবং লাস্টে যে হুজুরকে আমি দেখিয়েছি সেও, তাকে কিন্তু আমি বলি নাই যে এই স্বপ্ন দেখেছি বা এটা এরকম ঘটেছে, উনি জাস্ট বলল যে আপনার সঙ্গে দুইটা আছে জিন, যেটা একটা ভালো একটা একটু দুষ্ট প্রকৃতি, এবং তার সাথে কথা বলার পরে বর্তমানে একটু সুস্থ আছে, কারণ পরবর্তীতে উনি চিকিৎসা করিয়েছিল এবং বর্তমানে আল্লাহর রহমতে একটু সুস্থ আছে, আগের থেকে সমস্যাটা একটু কম হয়।
আমরা আশা করবো যে আপনার সাথে এই সমস্যার পুনরাবৃত্তি না ঘটুক। আমরা শুনছি ফারিয়ার কাছ থেকে ইতিমধ্যে তিনটা ঘটনা কিন্তু আমরা শুনে ফেলেছি, আরো নিশ্চয়ই ঘটনা শুনবো। আপনারা যারা এই মুহূর্তে টিউন করে আছেন জাগো এফএম 94.4, চাইলে আমাদেরকে টেক্সট করতে পারেন, যে এফএম স্পেস নাম দিয়ে মনে কথাগুলো পাঠাতে পারেন 26969 নম্বরে। কিছু কমেন্ট অলরেডি আমাদের কাছে আছে। আমাদের সাথে জয়েন করেছেন বন্ধু মাকসুদা আক্তার, তিনি রামপুরা থেকে যুক্ত হচ্ছেন। উদয় ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে ঘটনাগুলো বেশ ভালো লাগছে, খুব সুন্দর হচ্ছে গল্পগুলো। আচ্ছা, থ্যাংক ইউ, আপনার ভালো লাগছে জেনে আমাদের ভালো লাগলো। রনি বলছেন ফারিয়ার দ্বিতীয় ঘটনাটা তার কাছে খুবই ভালো লেগেছে, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জয়েন করেছেন আমাদের সাথে বন্ধুটির নাম হচ্ছে মাধবী, তিনি আমাদের সাথে জয়েন করেছেন নারায়ণগঞ্জ থেকে। তিনি বলছেন আজকে ভূত স্টুডিও ভালো লাগছে এবং গল্পগুলো খুবই ইন্টারেস্টিং, এরকম ঘটনা শুনতে আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আমাদের সাথে ফাহিম যুক্ত হয়েছেন, তিনি ঢাকা মেডিকেলে পড়াশোনা করেন এবং বলছেন যে মেডিকেলে পড়াশোনায় প্রচুর চাপ, চাপের মাঝখানে মাঝে মধ্যে রেডিও টিউন করি আর ভূত স্টুডিও শুনি, আমার বেশ ভালো লাগে। ধন্যবাদ আপনার এই সুন্দর মেসেজটার জন্য। আমাদের সাথে জয়েন করেছেন পিঙ্কি, তিনি মোহনপুর থেকে যুক্ত হয়েছেন। উদয় ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, গল্পটা ভীষণ ভালো লাগলো, থ্যাংক ইউ, কানেক্টেড থাকেন। আর আজকে যারা টিউন করেছেন এদের মধ্যে যারা রেডিও পাশাপাশি ফেসবুকেও আমাদেরকে দেখছেন, ইউটিউবেও দেখছেন, তাদের মধ্যে যাদের কাছে স্টোরি আছে, ফারিয়া যেরকম আজকে এসে তার স্টোরিগুলো বলছে, গত সপ্তাহে কিন্তু সে একটা রেজিস্ট্রেশন করেছিল যার কারণে আজকে সে এখানে আসতে পেরেছে। সো আপনিও যদি আসতে চান আগামী পর্বে, তাহলে মোবাইলের মেসেজে চলে যান, গিয়ে টাইপ করে ফেলেন RBS স্পেস, নিজের নাম নিজের লোকেশন আর প্রফেশন টাইপ করেন, তারপর পাঠিয়ে দেন আমাকে 26969 এই নাম্বারে। আমি আবারও বলছি, শুরুতে RBS স্পেস নিজের নাম নিজের লোকেশন আর প্রফেশন লিখুন, তারপর পাঠিয়ে দিন 26969 এই নাম্বারটিতে। আমরা পরের ঘটনাটায় চলে যাব ফারিয়া, শুনি।
জি ভাইয়া, এটা হচ্ছে আমার শোনা একটা ঘটনা। এটা হচ্ছে আমার আগে যে স্কুলে আমি শিক্ষকতা পেশায় ছিলাম, সেখানে মানে একটা ক্লাসে, ক্লাস ফাইভ এর, তো সবার সাথে আমি আবার আমার যে ঘটনাগুলো হয় আমি আবার শেয়ার করি, মানে অফ পিরিয়ড বা দেখা গেছে পাঁচ দশ মিনিট সময় থাকলে আমি আবার বলি যে দেখো এরকম একটা ঘটনা আছে বা বিভিন্ন অভিজ্ঞতাগুলো আমি শেয়ার করি। তো যাই হোক, তো আমি আবার সেদিন বললাম কি যে তোমাদের মধ্য থেকে যদি কোনো ঘটনা থাকে তাহলে একটু মানে শেয়ার করতে পারো আমার সাথে। তো যাই হোক, তো আমাকে বললো যে একটা মেয়ে বলল, মেয়েটা মানে দেখতে মাশাআল্লাহ সুন্দর, এবং সে আমাকে বলল যে ওর সাথে একটা ঘটনা আছে। তো কি ঘটনা? তো বলল যে ও নাকি একদিন বাসায় একা ছিল। হ্যাঁ, তো একা ছিল, ওর আব্বু গিয়েছিল মানে ঢাকার বাইরে আর ওর আম্মু গিয়েছে পাশের বাসায়। হ্যাঁ, তো যাই হোক, ও বাসায় একা ছিল। তো এর মধ্যে কি হলো, ওর বাসায় একটা মানে দরজায় নক খুলেছে, একটা শব্দ হয়, দরজা কে যেন নক করছে। তো আবার দরজাটা মানে খুলল, খোলার পর দেখলো কি ওর একটা ফ্রেন্ড ওর বাসার উপর তলায় থাকে, তো এসে বলছে কি যে তোমার আব্বু কি বাসায় আছে, তোমার আব্বুকে একটু দরকার ছিল। তো বলছে যে না, আমার আব্বু তো বাসায় নেই। তো ওই মেয়েটা কি একটু চঞ্চল প্রকৃতির ছিল, তো ওই মেয়েটা মানে ওর বান্ধবী থাকার মানে বান্ধবী হওয়ার কারণে ও আবার কি করলো যে দেখে তো তোমার আব্বু বাসায় আছে কিনা, এটা বলে ওর বাসার যে মানে রুমটার মধ্যে বারান্দা আছে সেই রুমটার মধ্যেও প্রবেশ করলো। প্রবেশ করার পরে দেখলো কি মানে ওই মেয়েটাও সঙ্গে সঙ্গে গেলাম, আর যে স্টুডেন্ট ছিল সেও সঙ্গে সঙ্গে গেল, এবং যাওয়ার পরে অদ্ভুত ভাবে দেখতে পেল যে সেখানে ওর আব্বুর আকৃতি একটা লোক বারান্দায় দাঁড়িয়ে আছে, এবং পোশাকটা ছিল পরনে ছিল হচ্ছে সাদা মানে ফতুয়ার মতো কিছু থাকে না, ফতুয়ার মতো সাদা একটা পোশাক পরা এবং একটা লুঙ্গি পরা ছিল সাদা। তো যাই হোক, তো এখন ওর মানে যে ফ্রেন্ডটা আসছে বলে কি তুমি কি বলো, তোমার আব্বু তো বাসায় আছে, তোমার আব্বুকে নিয়ে আমাদের বাসায় একটু আসো, একটু কাজ আছে। তো এটা বলেই ওই মেয়েটা চলে গেল, যে আমার স্টুডেন্টের যে ফ্রেন্ডটা ছিল সে চলে গেল। চলে যাওয়ার পরে আমার যে স্টুডেন্টটা ছিল তার তো মানে চোখটা বড় বড় হয়ে গেলো, কি ব্যাপার আমার আব্বু আসবে কোত্থেকে, সে তো আমি জানি ঢাকার বাইরে আছে, আর আসলেও আমি তো বাসায় একা, তো আমার আব্বু তো মানে মানে দরজা নক নক করবে অথবা আমি তো দেখবো সে বাসায় আসছে। তো যাই হোক, তার মনে হলো যে মানে তার খুবই ভয় লাগছিল, কারণ মানে পিছন থেকে তার মনে হচ্ছিল তার আব্বু বারান্দা দাঁড়িয়ে আছে। তো সে না সামনে গেল আর এবং জিজ্ঞাসা করলো আব্বু, সে ডাক দিচ্ছে। কিন্তু প্রথমবার না লোকটা না মানে শুনে নাই, বা পিছন থেকে মানে ওর মনে হচ্ছে তো তার আব্বুর মতো যে লোকটা দাঁড়িয়ে আছে কিছু একটা খাচ্ছে, কিছু একটা খাচ্ছে। এখন কি খাচ্ছে, সে তো বারান্দায় মানে দাঁড়িয়ে কি খাবে। তো যখন প্রথমবার ডাক দিল মানে সাড়া না পেয়ে মেয়েটা আবার ডাক দিল আব্বু, এরকম ডাক দেওয়ার পরে সেকেন্ড টাইম সেই যে তার বাবার মতো দেখতে লোকটা টার্ন করে যখন তার সামনে তাকালো, মাথাটা ঘুরে যখন তার সামনে তাকালো, মেয়েটা মানে মানে খুবই ভয় পেয়ে গেছিল, কারণ সেই লোকটার ফেসটা ছিল একবারে মানে লাল হয়েছিল এবং চোখ দুটো ছিল হচ্ছে একবার রক্ত লাল বলে না সেরকম ছিল। এবং সে যে একটা কিছু খাচ্ছিল সেটা হচ্ছে একটা কবুতর, সে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে, মানে মনে হচ্ছে যে মানে জ্যান্ত একটা কবুতর যেরকম দাঁত দিয়ে খেলে যেরকম একটা বিষয়, মানে এরকম দেখে। আর আমি জিজ্ঞাসা করলাম যে তোমার আব্বুর ফেসটা কেমন হয়েছিল, বলে যে আমার আব্বুকে মানে আব্বুর মতো দেখতে যে লোকটা ছিল সে তার মুখে রক্ত লাগানো ছিল, এবং মানে সে কবুতরের যে একটা মানে ছিঁড়া একটা অবস্থা, মানে জ্যান্ত একটা কবুতর সে টেনে টেনে খাচ্ছিল এবং তার সামনে তাকিয়ে একটা হাসি দিছিল। এটা দেখে মেয়েটা এত ভয় পেল, দৌড় দিয়ে তার মানে আম্মুর কাছে চলে গেছে। ওর আম্মু ছিল বাসায় বাসায়, এবং ও যাওয়ার সময় বুদ্ধি করে সেই দরজাটা মানে ওর যে বাসার যে দরজা সেটা আবার লাগিয়ে গেছিল, যে ওর মনে হচ্ছিল যে যদি ওর আব্বু আসে তাহলে ওর আব্বু এরকম কেন কবুতরের ইয়েটা খাবে, মানে অদ্ভুত বিষয় না, ওর আব্বু তো কখনো এরকম কবুতর জ্যান্ত খাবে না। আর যদি এসেও থাকে, ওর মনে হচ্ছিল যদি ও আটকিয়ে রাখে তাহলে তো আম্মুকে এসে দেখাতে পারবে। তো এটা বুদ্ধি করে ও আবার দরজাটা আটকালো। তো আমি দেখছিলাম যে মেয়েটা যখন আমাকে বলছিল ঘটনাটা, তার চোখ মুখ মানে দেখে বোঝা যাচ্ছিল যে সে কতটা আতঙ্কিত হয়েছিল, এবং সে বলার সময়ও কাঁপছিল, বলার সময়ও কাঁপছিল, যেহেতু সে বয়সও কম ছিল ক্লাস ফাইভে পড়ে। তো যাই হোক, পরবর্তী সময় সে যখন তার মাকে নিয়ে এসে তার রুমের মধ্যে প্রবেশ করলো, তখন দেখতে পেল সে বারান্দার মধ্যে কেউ নেই, জাস্ট কেউ নেই। তো ওর আম্মুকে যখন বলল যে আম্মু দেখো এরকম একটা লোককে দেখলাম, সে এরকম কবুতর খাচ্ছিল বা এরকম আব্বুর মতো দেখতে, তো ওর আম্মু আবার ওকে একটু বললো, শাসন করলো যে কি বলো এগুলা, এগুলো হতে পারে নাকি, তোমার আব্বু ঢাকার বাইরে, কেন তোমার আব্বু মানে বারান্দা আসবে বা এরকম, মানে ওর আম্মু একটু বিষয়টা যাই হোক ও হয়তো ভয় পাবে এই জন্য হয়তো অ্যাভয়েড করলো বিষয়টা, কিন্তু ঘটনাটা সে মেয়েটার কাছে খুবই ভয়ঙ্কর লেগেছিল। এবং সে আবার কী করলো, তার আব্বুকে ফোন দিল যে ওর আব্বুকে আসলে আসছিল। তো যাই হোক, ওর আব্বুকে যখন ফোন দিল তখন ওর আব্বু বলল ওর আব্বু ঢাকার বাইরেই অবস্থান করছে। তাহলে বাসায় কী আসলো, বাসায় ওই বারান্দার মধ্যে কে ছিল, বারান্দার মধ্যে লোকটাই বা কে, এবং ওর আব্বুর মতোই দেখতে লোকটা কবুতরই বা কেন খাচ্ছে। পরবর্তী সময় ওর আম্মু একটা কবিরাজের কাছে বিষয়টা বলল যে কি হতে পারে, বা এই ঘটনাটা যখন শেয়ার করলো তখন কবিরাজটা বলল যে হ্যাঁ হতে পারে যে কোনো একটা পিচাস হতে পারে তার আব্বুর রূপ নিয়ে সামনে এসে তার কবুতরগুলো খাচ্ছে বা কবুতর খাচ্ছিল। তো তখনই ওই মেয়েটা এই ঘটনাটা দেখে ফেলে। তো যাই হোক, আবার অদ্ভুত বিষয় হচ্ছে সে মেয়েটা আমাকে বলল, স্টুডেন্টটা বলল আমাকে যে ও যখন ঘুমায়, এখনও নাকি মাঝে মাঝে ও যখন ঘুমায়, ঘুমের মধ্যে দেখে যে ওকে যেন কে মানে বেঁধে রাখে, মানে হাতে পায়ে বেঁধে রাখে, এবং ওকে বলে যে তোমাকে আমি নিয়ে যাব, তোমাকে আমি মানে আমার সাথে নিয়ে যাব, এবং ওকে হাত পা বেঁধে রাখে। হ্যাঁ, তো ও যখন ওর যখন ঘুমটা ভাঙে ঘুম ভাঙার পরে অদ্ভুত ভাবে ও বুঝতে পারে যে হাত পা বেঁধে রাখলে যেমন একটা ব্যথা হয় হাতে পায়ে, ঠিক ওই ওই জায়গাগুলো তার মানে ব্যথায় আক্রান্ত হয়ে থাকত। তো যাই হোক, ওর বয়সটা অনেক কম ছিল এবং ও খুবই আতঙ্কিত হয়ে থাকে এবং পরবর্তী সময়ে কবিরাজ তাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করে এবং মোটামুটি এখন সে একটু সুস্থ আছে। তো এই ছিল ভাইয়া আমার ফোর্থ ঘটনা।
এক্সেলেন্ট এক্সেলেন্ট। ফারিয়ার কাছ থেকে আমরা একের পর এক ঘটনা শুনছি, নিশ্চয়ই আমরা আপনার কাছ থেকে আরো একটা ঘটনা শুনবো। সো আমার মনে হয় যে আমরা একটা ছোট্ট ব্রেকে যাব, ব্রেকের পর যখন ব্যাক করব তখন ফারিয়ার কাছ থেকে আমরা আজকে তার লাইফের আরেকটা স্টোরি শুনবো। সো কোথাও যাবেন না, থাকুন জাগো এফএম 94.4 এ ভূত স্টুডিওতে আর জি উদয়ের সাথে।
হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাফসান ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahu to eta chips bro. Texture ta ektu different. Eta tole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachai kora alu shape. Spicy seasoning er twist elo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Ke bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি আর উদয় রয়েছি আপনার সাথে, চলছে ভূত স্টুডিও ব্রট টু বাই প্রাণ পটাটা। প্রাণ পটাটা নিয়ে অনেক রকমের কনফিউশন রয়েছেন, কেউ এর ক্রিসপিনেস এর কারণে এটাকে চিপস ভাবেন, আবার বাইক দেওয়ার পরে মনে হয় এটা একটা বিস্কিট। তো আমি বলবো যারা এখনো এই কনফিউশনে রয়েছেন তারা একবার হলেও আরেকবার ট্রাই করে দেখেন, আর যারা ট্রাই করেনি নাই তারা একবার ট্রাই করে দেখেন, আই হোপ ভালো লাগবে। বিকজ আমার কাছে মনে হয় যে এটা একটা অনেক মজার বিষয় যে আপনার প্রথমে এটাকে চিপস মনে হবে, তারপরে আবার এটাকে বাইট দেওয়ার পরে বিস্কিট মনে হবে। সো এই এক্সপিরিয়েন্স মৌনতা, তিনি বলছেন ভূত স্টুডিওর ঘটনাগুলো বেশ ভালো লাগে, অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে জয়েন করেছেন এদিকে বন্ধু প্রকাশ, তিনি বলছেন আমিও শুনছি ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে জয়েন করেছেন নয়ন, তিনি আমাদের কুমিল্লার বন্ধু, তিনি বলছেন আজকে ভূত স্টুডিওটা খুব ভালো লাগছে। সাভার থেকে আমাদের সাথে জুই জয়েন করেছে, উদয় ভাই ভূত স্টুডিওতে ফারিয়াপুর গল্পগুলো খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ ফারি। আমরা আরেকটা ঘটনা শুনি।
আচ্ছা, এই এই ঘটনাটা হচ্ছে আমার আরেকটা স্টুডেন্টের সঙ্গে ঘটেছে। এই ঘটনাটা হচ্ছে যার মুখ থেকে শোনা, ওদের বাসার পাশে একটা মানে প্রতিবেশী ছিল। তো ওনার সঙ্গে ঘটনাটা মানে বেসিক্যালি ঘটনাটা ঘটেছে, আর আমার স্টুডেন্টরা বলেছে হচ্ছে সেই ঘটনার প্রেক্ষিতে এই কথাটা আমাকে বলেছে। তো যাই হোক, ঘটনাটা বলছি। পাশের বাসায় ওই স্টুডেন্টের পাশের বাসায় যে আপুটা ছিল, সে আপুটার সদ্য জন্মানো একটা বেবি হয়েছে, ছোট একটা বেবি, মানে নতুন মানে মেয়ে বেবি হয়েছে এবং খুবই মাশাআল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, বেবিটা হয়েছে অনেক সুন্দর। তো যাই হোক, তো তার বাবা মা খুবই খুশি, সেই বাচ্চার বাবা মা। তো যে আপুটার ঘটনা, যেদিনের ঘটনা ছিল এটা, সেদিন হচ্ছে আপুর হাজবেন্ড তার কাজে একটু বাহিরে ছিল। হ্যাঁ, বাহিরে মানে ঢাকার বাহিরে ছিল। তো সেই আপু বাসায় একা ছিল। তো ওনাদের বাসাটার মানে বর্ণনাটা একটু দিতে হয়। বাসাটা হচ্ছে এরকম একটা প্লেসের মধ্যে, নিস্তলা ছিল এবং বাসার পাশে ছিল একটু মানে গলির মতো থাকে না, জানলার পাশে একটু গলির মতো থাকে, তো সেম একই রকম। তো যাই হোক, খাটের খাটে যখন তার বেবিটাকে নিয়ে, সদ্য জন্মানো ছোট্ট ফুটফুটে বেবিটাকে নিয়ে যখন সে ঘুমিয়েছিল, তার ফিল হচ্ছিল রাত হচ্ছে 3টার দিকে, তার মনে হচ্ছিল তার বাবুটা তার পাশে নেই। এখন তার যখন ঘুমটা ধরলো, সে দেখলো তার বেবি তার পাশে নেই। এখন সে যখন খুঁজলো অন্ধকারের মধ্যে, সে দেখতে পেল যে তার বিছানার পাশে একটা জানালা ছিল। হ্যাঁ, সে জানালাটা হচ্ছে মানে তারা যে বিছানার মাথার মানে পায়ের কাছে একটা জানানা ছিল। তো যাই হোক, সে যখন বাবুটাকে খুঁজলো, দেখলো অন্ধকারের মধ্যে, দেখলো যে বাবুটা মানে জানালার কাছে, মানে সদ্য জন্মানো বাবু, সে ভাসমান অবস্থায় আছে, মানে ভাসমান অবস্থায় জানালার কাছে আছে। না কেউ তাকে ধরে রেখেছে, না কেউ তাকে মানে মানে হাত দিয়ে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু তার সে স্পষ্ট অন্ধকারের মধ্যে দেখতে পেল যে তার বাবুটা জানালার পাশে ভাসমান অবস্থায় জানালার কাছে জাস্ট এরকম ভাসছে। তো তার কাছে মানে মানে এতটা ভয়ানক লাগলো যে তার বাবু তার জানালার পাশে এরকম অবস্থায় কিভাবে আসবে, এবং পাশে জানালার পাশে কেউ ছিল না, কিন্তু সে ভাসছে জানালার পাশে। তো সে এমন জোরে একটা চিৎকার দিল, চিৎকারে আশেপাশে যে প্রতিবেশী ছিল সবাই আসলো, এবং সে তাড়াহুড়া করে তার বাবুটাকে তার কোলে নিল, এবং মানে সে এত ভয় পেল যে আশেপাশে যে মানুষজন জড়ো হওয়ার পরে সে বলল যে তার বাচ্চার মানে নিশ্চয়ই কোনো একটা অদ্ভুত কোনো বিষয় হয়েছে, নাহলে সে জানালার পাশে কিভাবে যাবে, জানালার পাশে কিভাবে যাবে। তো যাই হোক, তো এর ঘটনার প্রেক্ষিতে তার একটা কবিরাজকে ইনভাইট করলো যে আপনি একটু আসেন, এসে একটু দেখেন। তো কবিরাজ যেটা বলল, কবিরাজ বলল হচ্ছে যে আপনার বাবু তো সদ্য জন্মেছে, এবং বাবুটা যেহেতু মাশাল অনেক সুন্দর, তো আপনার বাবুর উপর জিনের একটা নজর পড়েছে, নজর পড়েছে, এবং এই নজরটা হচ্ছে মানে এরকম একটা মানে অবস্থায় যে আপনার বাবুকে সে জানালা দিয়ে তার একটা মানে অ্যাটাচমেন্টের জন্য সে জাস্ট হয়তো আপনি দেখেননি, হয়তো এই জানালার পাশে কি একজন অবয়ব ছিল বা যেটা আপনার হয়তো পড়ে নেই। তো অদ্ভুত ভাবে কবিরাজটা বললো যদি এই জিনের নজরটাকে কাটাতে হয় তাহলে কিছু প্রসেসিং করতে হবে। তো যাই হোক, জিনটাকে যখন তার কবিরাজরা কিভাবে যেন জিনের সাথে কথা বলে, তো কবিরাজ যখন জিনের সাথে এরকম কথা বলল যে জিনটা মানে আসর করেছিল, সে জিনটা বলল যে এক শর্তে তার বাবুর উপর থেকে সে নজর কাটাবে যদি ওই যে গলি গলি কথা বলা হলো না, যে নিচতলার পাশে একটা গলি ছিল, সেই গলিতে এক প্যাকেট হচ্ছে মিষ্টি আর হচ্ছে এক পাতিল খিচুড়ি, হ্যাঁ এক পাতিল খিচুড়ি রেখে আসতে হবে। এখন কি করলো সেই আপু, ঠিক আছে যেহেতু তার বাচ্চার জন্য এতটুকু তার করতে হবে, সে কি করলো এক প্যাকেট মিষ্টি, এবং কখন দিতে হবে এটা হচ্ছে রাতের বেলা দিতে হবে, একবারে রাত্রে যখন মানে সবাই ঘুমিয়ে পড়বে এরকম একটা সময়। হ্যাঁ, তো যাই হোক, সে সব প্রসেসিং মানে মিষ্টি আনলো, এক প্যাকেট মিষ্টি, তারপর হচ্ছে এক পাতিল, অনেক বড় পাতিল করে সে খিচুড়ি রান্না করলো। তো যাই হোক, সে মানে গলির পাশে রেখে আসলো। তো গলির পাশে রেখে আসলো, তো মানুষের তো একটা কিউরিয়াসিটি থাকে, কৌতূহল থাকে যে কি হলো, যে গলির পাশে দিয়ে আসলাম, পরের দিন যেহেতু দেখার একটা আগ্রহ থাকে যে কি হলো মিষ্টি প্যাকেট বা কি হবে। তো যাই হোক, পরের দিন আবার সে আপু এবং তার ফ্যামিলি সহ গেল যে দেখতে ওই মানে খাবারটা কি জিন নিয়েছে কিনা, বা তো অদ্ভুত ভাবে তারা দেখতে পেল যে সেই যে মিষ্টির প্যাকেট, মিষ্টির প্যাকেট ঠিকই আছে, মিষ্টিগুলো হচ্ছে কি মিষ্টির মিষ্টি তো রস থাকে, মনে হচ্ছে কি রস ছাড়া একটা মিষ্টি, মানে শুকিয়ে থাকলে যেরকম হয় না, প্রত্যেকটা মিষ্টি এরকম মানে শুকিয়ে ছিল। আর যে এক পাতের যে খিচুড়ি ছিল, খিচুড়ির চালগুলো মনে হচ্ছিল কি যে একবারে মানে খিচুড়ি তো ভাতের মতো করে ইয়ার থেকে ফুটানো থাকে, মনে হচ্ছিল কি খিচুড়িটা টার্ন করে চাল হয়ে গেছে, মানে মনে হচ্ছিল মানে এটা ড্রাই হয়ে গেলে যেরকম হয় না সেরকম। তো যাই হোক, হুজুরকে যখন আবার বলল যে দেখেন আমরা তো এরকম রেখে দিয়ে আসলাম, কিন্তু অদ্ভুত ভাবে এরকম একটা মানে বিষয়টা হলো যে এরকম তো হতে পারতো যে মিষ্টি প্যাকেট উধাও হতে পারতো বা পাতিল সহ একটা মানে উধাও হতে পারতো, কিন্তু হুজুর কাছে বলল যে দেখেন এরকম খিচুড়ি টার্ন হয়ে আবার চাল হয়ে গেছে, আবার মিষ্টি প্যাকেটটা মানে রসালো মিষ্টিগুলো মনে হচ্ছে ড্রাই হয়ে গেছে, শুকিয়ে গেছে। তো যাই হোক, পরবর্তী সময় হুজুর বলল যে যেই জিনটা এই প্রসেসিং গুলো করতে বলেছে, সেই জিনটা সেই যে মিষ্টির যে একটা ফ্লেভার, সে জাস্ট এটা মানে কি বলে নিয়ে নিয়েছে জাস্ট একটা কি বলে আমরা মানুষরা যেরকম মানে রক মানে কোন একটা জিনিসকে আমরা পুরোপুরি একটা খেয়ে ফেলে না এরকম একটা বিষয় না, কিন্তু জিনরা নাকি শুধু তার একটা মানে অদ্ভুত ভাবে তারা নাকি শুধুমাত্র একটা গ্রান বা দেখা গেছে কোনো খিচুড়ির একটা জাস্ট স্মেলটা বা দেখা গেছে তার খাবারের যে স্বাদটা জাস্ট একটা গ্রহণ করে ফেলছে, কিন্তু পুরোটা তারা এটা ইয়ে করেনি। এই জন্য খিচুড়ি এটা চালে রূপান্তরিত হয়েছিল এবং যেই মিষ্টি বলা হয়েছে এটা ড্রাই হয়ে গেছে। তো যাই হোক পরবর্তী সময়
এরপর বাচ্চাটা নিরাপদে
হ্যাঁ নিরাপদে চলে
এরপর আর কোনো প্রবলেম হয়
হ্যাঁ এরপর আর কোনো আমি সবসময় আপনাদের স্টুডিওর মানে একটা ফ্যান বলতে পারেন, যে সবসময় আমি শুনি এবং আমার পুরো ফ্যামিলি মানুষজন আপনাদের শোটা খুবই আগ্রহ নিয়ে শুনে।
খুবই এটা আমাদের জন্য একটা পজিটিভ মেসেজ যে আপনি নিজে কথা হচ্ছিল আমাদের আজকের প্রথম অতিথির সাথে। সো ভীষণ রকম ভালো লাগছিল, এরকম অভিজ্ঞতাগুলোই আসলে আমরা শুনতে চাই প্রত্যেকটা এপিসোডে। যদি আগামী পর্বে আপনি আসতে চান আমাদের এই জাগো এফএম 94.4 এ আর আপনি বলতে চান আপনার সেই জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো, তাহলে কি করবেন? সিম্পলি আপনার মোবাইল ফোনের মেসেপশনে চলে যাবেন, গিয়ে টাইপ করে ফেলবেন RBS, স্পেস দিয়ে লিখবেন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, লিখে পাঠিয়ে দিবেন 26969 এই নম্বরটিতে। তা আমাদের সাথে যুক্ত হয়েছেন অনেকেই, যেমনটা আমাদের সাথে যুক্ত হয়েছেন কাদের ভাই, উদয় ভাই, আমি তোমার ফেসবুক পেজ আরজি উদয় রয়েছি, আমার খুব ভালো লাগে তোমার পেজটা 2.7 মিলিয়ন হয়ে গেল। ইয়েস ট্রু, আপনাদের ভালোবাসার কারণেই 27 লক্ষের পরিবার হয়ে গেল এখন আরজি উদয়। যারা এখনো অবধি আমার পেজে কানেক্টেড হন নাই, ফেসবুকে আরজি উদয় লিখে সার্চ করে ফেলুন এবং আমার যখন পেজটা পেয়ে যাচ্ছেন প্লিজ লাইক অ্যান্ড ফলো অপশনটাতে ক্লিক করে রাখুন, সো দ্যাট আপনি আমার সাথে কানেক্টেড হয়ে থাকতে পারছেন। এবং এই 27 লক্ষ পরিবার, এই যে আজকে 2.7 মিলিয়ন মানুষ আমরা একসাথে হয়েছি, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আপনাদের ভালোবাসায়, আপনাদের কি বলবো আপনাদের অবদান এটা, কারণ আপনারাই আমাদের ভিডিও কন্টেন্টগুলো দেখেন, আপনারাই আমার সাথে যোগাযোগ করেন, আপনারাই আমার পোস্টে লাইক কমেন্ট করেন, আপনারাই শেয়ার করেন। দিন শেষে ভূত স্টুডিও বলি আর আমার পার্সোনাল ভিডিওস এর কথা বলি, আমার পারিবারিক কন্টেন্টের কথা বলি, যদি এগুলো আপনারা না দেখতেন, যদি এগুলো শেয়ার না হতো, এই যে 2.7 মিলিয়ন হয়ে গেল, মাত্র 2.7 মিলিয়ন মানুষ এই পরিবারটা হলো একদিনের, জাস্ট গতকালকেই 2.7 মিলিয়ন মানুষ এই পরিবারটাতে হয়েছে। এর আগে অবধি 2.6 মিলিয়ন ছিল, বাট উইদিন এ ভেরি শর্ট টাইম, মানে 2.6 মিলিয়ন থেকে 2.7 মিলিয়ন ভেরি শর্ট টাইম হয়ে গেছে। এবং এই যে 27 লক্ষের একটা পরিবার এখন আরজি উদয়, এটা সম্ভব হয়েছে শুধুমাত্র আমি বলবো আপনাদের কারণে। সো আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, ভালোবাসা প্রকাশ করছি এবং আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন, আমরা যেন আরো বেশি এন্টারটেইনিং কন্টেন্ট আপনাদেরকে দিতে পারি। সেই সাথে যারা ভূত স্টুডিও লাভার তাদের জন্য যেন আমি আরো কিছু ভৌতিক অনুষ্ঠান আমার পেজের মাধ্যমে করতে পারি। সো আমার জন্য দোয়াটা রাখবেন। আর যারা এখনো অবধি আরজি উদয় পেজে লাইক বা ফলো দেন নাই, তাদেরকে আমি ইনভাইট করতে চাই আজকে অনুষ্ঠানের ফাঁকে। আপনি ফেসবুকে যান, সার্চ করুন আরজি উদয় দিয়ে সার্চ করলুন, পেয়ে যাবেন। আপনি বিশ্বাস করেন আমার অনেকগুলো মানে ফেক আইডির মাঝখানে একটাই আপনি রিয়েল পেজ পাবেন, যেখানে ব্লু টিক মার্ক দেওয়া আছে আরজি উদয়ের নামের পাশে, সেটা হচ্ছে একটা পেজ। এই পেজটা পাওয়ার সাথে সাথে লাইক অ্যান্ড ফলো দুটো একটু অপশনে ক্লিক করবেন, সো দ্যাট যেন আপনার কাছে নোটিফিকেশন যায়, আপনি যেন ভিডিওসগুলো দেখতে পারেন। আর যদি কখনো ভিডিওটা দেখেন প্লিজ একটা কমেন্ট করবেন, বিকজ আমার খুব ভালো লাগে যখন জাগো এফএম এর লিসনাররা আমার ভিডিও দেখে আর সেখানে কমেন্ট করে। একই সঙ্গে আমরা আমাদের জাগো এফএম এর পেজে যদি চলে যাই, www.facebook.com/jagoefm এর পেজে, বিপ্লব বলছে উদয় ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সারা বলছে আজকে আমি জাগো এফএম এর পেজে প্রথম যুক্ত হলাম, প্লিজ 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 এই পেজটাতে কানেক্টেড থাকেন, লাইক অ্যান্ড ফলো দিয়ে রাখেন। যারা এখনো অবধি জাগো এফএম এর পেজে কানেক্টেড হন নাই, তারা এই পেজটাতেও কানেক্টেড থাকেন, কারণ আমাদের জাগো এফএম এর লটস অফ শোজ, অনেক রকমের শোজ আছে, সেই শোজগুলো আপনাদেরকে আমার মনে হয় অনেক আনন্দ দিবে, অনেক ভালো লাগা কাজ করবে আপনাদের সাথে, রাইট? সো এখন আমরা আবার ঘটনায় যাবো, আমাদের দ্বিতীয় অতিথি চলে আসছে। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কি নাম আপনার?
আমার নাম মোহাম্মদ জানমিয়া।
জানমিয়া কোথেকে আসছেন?
আমি আসছি গাজীপুর থেকে।
এক্সিলেন্ট জানমিয়া ভাই, আমরা সরাসরি ঘটনায় চলে যাই।
আমি আমার প্রথম ঘটনা দিয়েই শুরু করব। আমার এই প্রথম ঘটনাটি একটি কালেক্ট করা, এটা গাজীপুরের আমার এক বন্ধু, তার কাছ থেকে শোনা এই ঘটনাটি। তো ওনার বাড়ি গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানা। তো ওনার নাম হচ্ছে জেল হক। উনি গাজীপুরে মৌচাকে একটা নিটিং ফ্যাক্টরিতে চাকরি করে। তো সেই জেল হক তার এক বন্ধু, তার নাম হচ্ছে রাহান, তিনি চাকরি করেন ঢাকা। তো জেল হক তার বন্ধুকে ফোন করে বলল যে রাহান চল কালকে আমরা বাড়িতে যাব। তো জেল হকের যে বন্ধু রাহান, সে ঢাকা থেকে গাজীপুর আসলো। গাজীপুর এসে রাহানের সেই জেল হকের বাসায় যখন রাহান আসলো, এসে তারা এক রাত গাজীপুরে জেল হকের বাসায় রাহান থেকে গেল। তার পরের দিন বিকালবেলা রাহান আর জেল হক তারা সেই গাইবান্ধার উদ্দেশ্যে রওনা দিল, সেই গাজীপুর থেকে সন্ধ্যার পর। তো তারা দুই বন্ধু সন্ধ্যার পর যখন গাজীপুর থেকে রওনা দিল সেই তাদের গাইবান্ধা জেলা সুন্দরগঞ্জ থানায় যাওয়ার জন্য, তারা রাতে নাইট কোচে যাচ্ছে। ঠিক রাতের আড়াইটা বা তার একটু বেশি তিনটের দিকে তারা সুন্দরগঞ্জ থানায় তারা পৌঁছে। পৌঁছার পর রাতে তখন তারা ভাবল যে এত রাত্রে আমরা তো কোনো গাড়ি পাব না, তাহলে এখন উপায় কি। তখন তারা ভাবল যে রাত তো এখন প্রায় তিনটে বাজে, আমরা হেঁটেই যাব দুজন। তো সুন্দরগঞ্জ থানায় একটা গ্রাম ছিল, গ্রামের নামটি রাজবাড়ি। সেই রাজবাড়িটি বহু বছর আগে সেখানে একটা রাজপ্রাসাদ ছিল, সে জমিদার বা রাজারা সেখানে বসবাস করত। তো সেই রাজপ্রাসাদটি এখন রয়েছে, কিন্তু বিল্ডিংটি ভাঙ্গাছড়া। কোন রকম সিঁড়িটা রয়েছে এবং সিঁড়িটির উপরে ছাদ পর্যন্ত যাওয়া যায়, কিন্তু ভিতরে বা বাহিরে দেখার মতো কোনো ভালো লোকেশন নেই, সব ভাঙ্গাছড়া। তো রাহান আর জেল হক তারা সেই রাজবাড়ি দিয়ে তাদের বাড়ির দিকে রওনা দিচ্ছে। যখন সেই রাজবাড়িতে সেই রাজপ্রাসাদের কাছাকাছি গেছে, তখন তারা লক্ষ্য করতে পেল যে সেই ভাঙ্গাছড়া রাজপ্রাসাদ এমন একটা অবস্থা নিয়েছে, ঠিক যেন রাজ পরিবার যেখানে বসবাস করলে যে সুন্দর একটা পরিবেশ, ঘরের ভিতরে বাতি, বাহিরে বাতি এবং রাজকীয় পরিবেশ, গেটের সামনে ঘোড়া, দুইজন প্রহরী তরোয়াল নিয়ে দাঁড়িয়ে আছে। তারা তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, আমরা অনেকদিন এই রাস্তা দিয়ে চলাফেরা করি, এটা সেই ব্রিটিশ আমলে, স্বাধীনতার আগে এখানে রাজা জমিদারেরা বসবাস করত, এটা ভাঙ্গাছড়া একটা রাজপ্রাসাদ, কিন্তু আজকে দেখতেছি যে এখানে পূর্ণাঙ্গ একটি রাজপ্রাসাদ, লাইট রয়েছে এবং রাজকীয় যে পরিবেশগুলো সবই রয়েছে। কিন্তু তারা চমকে গেল যে কি দেখলাম, কাউকে যে ডাক দেব বা চিৎকার দেব সেই চিৎকারও তারা দিতে পারছে না, তারা একটা আতঙ্কের মধ্যে রয়ে গেছে যে কি দেখতেছি। তারপর তারা একটু রাজপ্রাসাদের দিকে এগিয়ে যাওয়া শুরু করল। তো রাজপ্রাসাদটি ছিল রাস্তা থেকে 200 গজ একটু ফাঁকে। তো তারা যখন রাস্তার কিনারে গেল, রাজপ্রাসাদের কাছাকাছি গেল, কিন্তু তারা রাজপ্রাসাদের কাছে গিয়ে জেল হক এবং রায়হান দেখতে পেল যে এই রাজপ্রাসাদের ভিতরে অংশে একটা রুমে কে যেন কথাবার্তা বলতেছে এবং কেমন যেন একটা নৃত্য শব্দ, পায়ের ঝুনঝুনি পরে যেন একটা নৃত্য দিচ্ছে দুপুর পরে। তারা একটু ভয় পেল, তারপর অনেকক্ষণ তাকিয়ে থেকে তারা শুরু করলো তাদের রাজপ্রাসাদ থেকে তাদের গ্রামের দিকে। তো তারা একটু দূরত্ব যাওয়া শুরু করলো, রাহান এবং জেল হক। কিন্তু তারা যাচ্ছে, কিন্তু এত জোরে যাচ্ছে, কিন্তু তারা ওই তাদের যে গ্রামের গন্তব্য সেটা আর খুঁজে পাচ্ছে না। তো অনেকক্ষণ যায়, কিন্তু যখন রাস্তার এই পাশে ওপাশে তাকায়, তখন দেখে সেই রাজপ্রাসাদের পাশেই রয়েছে। তারা তো চমকে গেল, কি আশ্চর্য ব্যাপার, এই যে রাতে আমরা এই রাত তিনটার পরে যে জুড়ে যাচ্ছি, কিন্তু আমরা কিন্তু আমাদের গ্রামের গন্তব্য খুঁজে পাচ্ছি না, পাশে খালি রাজপ্রাসাদে আবার ওপরে। এইভাবে তারা সেই তিনটার পরে প্রায় পাঁচটা পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত তারা এইভাবে যেতেই থাকলো, কিন্তু তাদের গ্রামের সেই মূল রাস্তাটা খুঁজে পেল না। তারপর তারা মানে হরান হয়ে গেছে, তাদের একটা ক্লান্তি ধরে গেছে এবং তাদের মনের ভিতরে একটা ভয়ও সৃষ্টি হয়েছে যে আমরা কেন গ্রামের পথটা খুঁজে পাচ্ছি না। যখন আজান হয়ে গেল তখন তারা তাদের সেই গ্রামের রাস্তাটা খুঁজে পেল। তারপর তারা সেই রাজবাড়ি থেকে তাদের গ্রামে চলে গেল। সকালবেলা দুজন তাদের বাড়িতে গিয়ে, রাহান এবং সেই জিলহক, জিলহক বাড়িতে গিয়ে বলল তার বাবার কাছে যে আব্বা, আমরা তো সেই সন্ধ্যার পরে গাজীপুর থেকে বাসে উঠছিলাম, আমরা দুই বন্ধু, যখন সুন্দরগঞ্জ থানায় নেমে রাতে তিনটার সময় আমরা যখন গাড়ি ঘোড়া কিছুই পেলাম না, তখন আমরা হেঁটে মেলা দিলাম সেই রাজবাড়ি দিয়ে, সেই রাজপ্রাসাদের পাশ দিয়ে, সেই ব্রিটিশ আমলের রাজপ্রাসাদটি, কিন্তু যখন আমরা রাজপ্রাসাদের কাছে গেলাম তখন দেখতে পেলাম যে রাজপ্রাসাদের ভিতরে মানুষের আওয়াজ শোনা যাচ্ছে এবং সামনে বাতি রয়েছে, সামনে ঘোড়া রয়েছে, একটা রাজকীয় পরিবেশ যা প্রয়োজন সেটা সবই রয়েছে। তখন তার জিলহকের বাবা বলল যে কি আশ্চর্য, এটা কি সম্ভব, সেই ব্রিটিশ আমলে রাজা জমিদারের সেখানে বসবাস করতো, এখানে কি করে এই এক রাতের ভিতরেই এই সব ঘটনা ঘটে। তারা তেমন একটা বিশ্বাসও করল না। তারপরে রাহান গিয়ে তাদের বাড়িতে তার আত্মীয় স্বজনকে বলল, অনেকেই বিশ্বাস করল যে হয়তোবা কোনো ভূতের এই দৃশ্য তোমরা দেখছো, তারাই ঘটনাগুলো ঘটাইছে, আবার কেউ খুব বিশ্বাস করেও নেই। তা আসলে একটু বিশ্বাস হওয়ারও কথা না যে হঠাৎ করে সেই রাজপ্রাসাদটা এরকম হয়ে গেল, এরকম কেউ মন্তব্য করল। তারপর তারা দুই বন্ধু ভাবল যে আমরা পরের দিন রাত্রে আমরা যাব সেই রাজপ্রাসাদে রাত ১২টার পরে, দেখি আসলে এর ভিতরে কি রয়েছে। তারপর পরের দিন জিলহক আর রাহান তারা ১২টার পরে দুই বন্ধু সেই রাজবাড়ির উদ্দেশ্যে রওনা দিল, সেই পুরাতন রাজপ্রাসাদের দিকে। তো রাজপ্রাসাদটা ছিল এই পাশে কিছু দূরে বাড়ি, ওই পাশেও কিছু দূরে বাড়ি, মাঝপথে সেই রাজপ্রাসাদটি একেবারে ভাঙ্গাচোরা বলা যায় না, কিছু অংশ আছে যে ছাদের উপরে যাওয়া যায়। তারপর তারা যখন রাজপ্রাসাদের কাছে গেছে, যে দেখতে পারলো কই আগের মতোই অন্ধকার, কিছুই নেই। তারপর তারা সেখানে প্রায় ১০ মিনিট অপেক্ষা করলো, কিছুই পেল না। তারপর তারা বাড়িতে চলে গেল। পরের দিন তৃতীয় দিন তারা ভাবলো যে আজকেও আমরা যাব, দেখি এর ভিতরে কি আছে, কেন এর আশপাশটি এরকম ভাবে উজ্জ্বলতা হলো, বাতি ছিল, ঘোড়া ছিল, কে এগুলো দেখাইলো আমাদের। তারপর তৃতীয় দিন তারা যখন রাতের ১২টার পরে ১টার সময় তারা চলে গেল সেই রাজবাড়িতে, রাজপ্রাসাদের কাছে। যখন রাজপ্রাসাদের কাছে তারা গেল তখন দেখতে পেল যে রাজপ্রাসাদের এই পুরাতন সেই ভাঙ্গাচোরা রাজপ্রাসাদের সেই পশ্চিম অংশে ঘরের ভিতরে একটা বাতি জ্বলতেছে এবং কেমন জানি একটা মানুষের কোলাহল শোনা যাচ্ছে। তারপর তারা একটু প্রায় ২০ গজ পিছিয়ে আসলো। তারা একটু মানে ভয় পেল যে কি ব্যাপার, এত রাত্রে রুমে বাতি জ্বলছে এবং কে যেন শব্দ করছে। তো তখন তারা পিছিয়ে আসার পর তখন আবার তাকালো, দেখতে পেল যে প্রথম দিন যেভাবে দেখেছিল যে পূর্ণাঙ্গ রাজপ্রাসাদ, সেই রাজপ্রাসাদটি পূর্ণাঙ্গ, সব রুমে বাতি জ্বলতেছে এবং গেট সামনে রয়েছে, গেটের সামনে দারোয়ান রয়েছে, দুটি ঘোড়া রয়েছে। তখন তারা তো এক ধরনের ভয় পেল যে প্রথম দিনে যে ঘটনা আজকে তো তাই দেখা যাচ্ছে। তারপর তারা সাহস করল যে সেই পশ্চিম অংশে যে রুমটা রয়েছে, রুমের ভিতরে কে কথা বলে আমরা যাব। তখন তারা মরণ বাসন মনে করে যে মরি আর বাসি, আমরা দুজন সেই দোতলায় উঠব। তারপরে জিলহক আগে, রাহান পিছনে, তারা প্রথম সিঁড়ি বেয়ে ছাদে উপরে তলা ওঠার চেষ্টা করল। তারা যখন একতলা বিশিষ্ট জায়গা রয়েছে সেখানে যখন গেল, যায় তারা উপরে দিকে তাকালো, দেখে যে উপরে সিঁড়ি আর নেই। এখন উপায়, তাদের মনের ভিতর একটা ভয়ঙ্কর ভয় সৃষ্টি হলো। যখন নিচের দিকে তাকালো, নিচের যে সিঁড়ি অংশ দিয়ে তারা প্রথম তলায় এসেছে, নিচের সিঁড়িও নেই। এখন এখন জিল হক এবং রাহান এমন একটা প্রচন্ড ভয় পেল যে এখন আমরা কি করবো, এখন কোথায় যাব। নিচেও যেতে পারছে না এবং উপরেও তারা যেতে পারছে না, মাঝখানে তারা আটকে রইল এবং ভিতর থেকে কেমন যেন একটা শব্দ চলে আসছে। তো ওই বিল্ডিং এর ওই সিঁড়ির পাশে একটি গাছ ছিল, ওই গাছটা ভেঙে শিখর ভেঙে ওই বিল্ডিং এর পাশে একদম হেলান দিয়ে পড়ে রয়েছে। তখন জিল হক বলল রাহানকে, রাহান তুই আমার পিছনে যেভাবে হোক এই গাছ দিয়ে আমরা ছাদে উঠবো, আমাদের তো বাঁচতে হবে, কারণ নিচেও আমরা নামতে পারতাছি না, উপরেও যেতে পারছি না। তাহলে আমরা একটা কাজ করি, এই গাছ দিয়ে আমরা দুজনে ছাদে চলে যাব, তারপর আল্লাহ ভরসা কি হবে তারপর দেখব। তখন সেই জিল হক এবং রাহান তারা ওই গাছ পেলে একদম ছাদে চলে গেল। ছাদে চলে যাওয়ার পর তাদের ভিতরে একটা ভয় সৃষ্টি হলো এবং তাদের শরীরটা থরথর করে কাঁপতে শুরু করলো। তারপর তারা ওখানে বসে 5 থেকে 6 মিনিট তারা বসে পড়ল। বসার পর ঠিক 10 মিনিট বা তারও একটু পরেই তাদের কানে ভেসে আসলো যে ভিতরে কে যেন নৃত্য দিচ্ছে পায়ে ঘুঙ্গুর পরে, আর গানের শব্দ আসলো। প্রথমেই তারা ভাবলো যে ভিতর থেকে ঘুঙুরের শব্দ এবং নৃত্য দিচ্ছে কে, যখন তারা ছাদ থেকে একটু উকি দিব এরকম ভাবে তাকালো, তখন দেখতে পেল যে কই, সামনে শুধু লাইটই জ্বলতেছে এবং দুজন ঘোড়া নিয়ে পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু ভিতরে তো আর দেখা যায় না। তখন তারা আবার পিছন দিকে তাকালো, পিছনে সরে আসলো, সরে আসার পর তার ওই ছাদের পশ্চিম অংশে তখন তারা সরে দাঁড়ালো। পশ্চিম অংশে আবার ছিল আপনার ওই রাজা জমিদারের ওখানে যাদের আসামি ছিল ওই সময়কালে, ওখানে তারা জাল্লাদ দিয়ে তাদেরকে বিচার করত, মারধর করত, ওই অংশটুকু পশ্চিমে অংশ। ওই পাশে যখন গেল তখন তারা তাদের কানে ভেসে আসলো কে যেন একটা মানুষকে প্রহর করতেছে, প্রচন্ড মারতাছে, সেই যেন একটা জাল্লাদ একটা মানুষকে মারতাছে, মানুষ বাঁচাও, আমাকে বাঁচাও, আমি আর সইতে পারতাছি না, এই প্রশ্ন এই শব্দটুকু তারা স্পষ্ট তাদের কানে আসলো। তখন তাদের ভিতরে একটা ভয় সৃষ্টি হল, প্রচন্ড ভয়। এখন তারা সিঁড়ির দিকে যাচ্ছে কিন্তু সিঁড়িও তারা খুঁজে পাচ্ছে না, নাই সিঁড়ি, এখন তারা নিচেও নামতে পারতাছে না, এখন গাছ দিয়ে যে নামবো তাও তারা সাহস পাচ্ছে না যে গাছ দিয়ে নিচে নামবে। এখন তাদের তো ভিতরে একটা ভয়ের সৃষ্টি হয়ে যাচ্ছে। তখন তারা আবারও ছাদ থেকে সামনে দিকে তাকালো যে নিচে দেখি, কিন্তু নিচে যে দেখে যে কয়েকটা ঘোড়া, আগে লাগাম ছিল না, লাগাম নেই, কিন্তু এই রাজপ্রাসাদে সামান দিয়ে ঘুরতেছে। তখন তারা পিছনে আসলো, কিন্তু কিছুক্ষণ পর ছাদের পাশে একটা অট্টহাসি শোনা গেল। তারা তো চমকে গেল, কি আশ্চর্য, পিছনে অট্টহাসি। যখন তারা পিছনে তাকালো তখন দেখতে পেল প্রায় 4-5টা সুন্দরী মেয়ে তারা ঘুঙুর পরে ছাদে নৃত্য দেওয়া শুরু করলো। এখন এখন তো জিল হক এবং রাহান এখন কোন দিকে যাব। যখন মেয়ে দেখলো অনেক সুন্দরী, তখন তাদের ভিতরে একটা লোভ জাগলো, মেয়েদের কাছাকাছি যাব করে তারা ভাবা শুরু করলো যে মেয়েদেরকে ধরবে। কিন্তু যখন তারা দুই পাও সামনে দিকে এগিয়ে গেল, তখন যে সুন্দরী রূপ ছিল তারা নৃত্য দিচ্ছে, কিন্তু সেই সুন্দরী রূপ আর নেই। তখন কালা ভয়ঙ্কর অনেক বড় দাঁত বের করে তখন তারা নৃত্য দেওয়া শুরু করলো, মনে হচ্ছে যে একটা বাঘের মতো যেন হা করে আছে আর নৃত্য দিচ্ছে। তখন তো তারা পিছিয়ে পড়লো, তাদের ভিতরে একটা ভয়, এমন ভয় সৃষ্টি হলো যে তারা দুজন এখন চিৎকার দেব না কোন দিকে যাব, তারা পাচ্ছে না, এখন নিচেও নামতে পারতেছে না এবং ছাদ থেকে যে নামবে সিঁড়িতে সিঁড়ি তো নেই, গাছ দিয়ে যে নামবে এখন উপায় তো নেই, কারণ তাদের চতুর সাইডে কালা পিতনির মতো তারা হাসি শুরু করছে এবং নৃত্য দিচ্ছে। তখন তারা এখন উপায় কি, এখন জিল হক এবং রাহান তারা এক ছাদের এক কোণে তারা বসে পড়লো। তারা ভাবলো যে আল্লাহ ভরসা যা হয়। এইভাবে কিছুক্ষণ পর তারা দুজন চোখ মুঞ্জে নিঃমুখে বসে পড়লো যে মরি আর বাঁচি আমরা ছাদেই থাকবো। তারপর মিনিট পাঁচেক পরে আর কোন ঘুঙুরের শব্দ নেই, কোনো কিছু শব্দ নেই। তখন তারা চোখ খুললো, চোখ খুলে দেখে যে উপসাদে আর কোনো মেয়ে নেই। তারপর তারা দুজনে থরথর করে কাঁপা শুরু করলো, এখন উপায় কি, কিভাবে। তখন জিল হক বলল যে রাহান, যতই আমাদের সামনে বিপদ আসুক আমরা এই সাদি থাকব একদম ফজরে আজান পর্যন্ত। যখন ফর্সা হব তখন তো আর কিছু আমরা দেখতে পারবো না, দেখি। আর ফর্সা হলো যদি থাকে তাহলে তো রাজপ্রাসাদই হয়ে গেল। তারপর তারা ওখানে কোনায় বসে থাকলো দুজন। কিছুক্ষণ পর মানে ফজরের আজান হবে তার প্রায় আধা ঘন্টা আগে তারা দুজনে বসে আছে, এমন সময় দেখে যে বিকট কিছু শব্দ দিয়ে হাসি দিয়ে তাদের মাথার উপর দিয়ে এই বড় বড় দাঁত বের করে দুইজন মেয়ে হাস এদিকে যাচ্ছে আবার এদিকে যাচ্ছে, মানে তাদের সুই সুই ভাব ধরে ধরে পাবো, এখন কি উপায়। রায়হান এবং জিল হক তারা চিৎকার দেবো, কিন্তু তার শত চেষ্টা করতেছে চিৎকার দেবো, কিন্তু তাদের মন থেকে, তাদের অন্তর থেকে, তাদের শ্বাসনলী থেকে কোনো চিৎকার আসতেছে না। চেষ্টা করে কিন্তু চিৎকার দিতে পারে না। তখন তারা শুয়ে পড়লো, উপর হয়ে শুয়ে চোখ মুঞ্জে রইল যে আল্লাহ ভরসা, মরি আর বাঁচি আমরা এখানেই থাকবো। তার দশ মিনিট পরে আজান হয়ে গেল, আজান হওয়ার পর তারা ওখানেই রয়ে গেল। থাকার পরে যখন ফর্সা হলো তখন তারা ছাদ থেকে একটু অগ্রসর হয়ে দেখে যে আগের মতো সিঁড়ি রয়েছে, যে গাছ দিয়ে উপরে উঠেছে ওই গাছও হেলান দিয়ে রয়েছে, সবই ঠিক। আগে যেভাবে রাজপ্রাসাদ ছিল ভাঙ্গাছোড়া ওইভাবেই রাজপ্রাসাদ ছিল। তখন তারা এই সিঁড়ি দিয়ে নেমে তারা বাড়িতে গেল। বাড়িতে যে দুজন একই বাড়িতে সেই রাহান চলে গেল সে জিল হকের বাড়িতে। যাওয়ার পর সেখানে তারা কাঁপুনি শরীরের মধ্যে প্রচণ্ড জ্বর, তখন সবকিছু তাদের মা বাবাকে খুলে বলল। তারপর কবিরাজ নিয়ে আসলো, কবিরাজ নিয়ে আসার পরে ঝাঁক ফুঁক দিল, দিয়ে অনেকদিন তারা প্রায় এক সপ্তাহখানি তারা ওখানে চিকিৎসা করে সুস্থ হয়ে তারা আবার ঢাকায় এসে, একজন গাজীপুরে চাকরি করে আর একজন ঢাকায় চাকরি করে এসে তারা আবার চাকরি শুরু করল। এই ছিল আমার প্রথম ঘটনা। এখন আমি আমার দ্বিতীয় গল্প শুরু করব। এই গল্পটি আমার কালেক্ট করা, এই গল্পটি গাজীপুর জেলা কুনাবাড়ি থেকে আমার এক ছোট ভাই, তিনি চাকরি করতে একসঙ্গে, তার নাম হৃদয় খান, তার কাছ থেকে কালেক্ট করা। এই ঘটনাটি ঘটেছিল ময়মনসিং জেলা সোনাকান্দি গ্রাম। তো ওই হৃদয় খানের এক মেয়ে পরিচিত, গার্মেন্টসে চাকরি করে তার সঙ্গে অপরটা, তার ভাই ছিল সাদ্দাম হোসেন, তার বাড়ি সেই ময়মনসিং, তার সঙ্গে ঘটেছিল এই ভয়ঙ্কর ঘটনাটি। তো সাদ্দাম হোসেন তখন ক্লাস টেনে পড়ত, এসএসসি পরীক্ষার্থী ছিল। তো তার আব্বু বলল যে চলো সাদ্দাম, আজকে আমরা কিছু বেগুন তুলি। সাদ্দামের আবার বেগুনের আবাদ করত, তো ওই বেগুন বিক্রি করে তারা বেগুন তুলে বাজারে বিক্রি করত। তো সাদ্দামের আব্বু বলল যে সাদ্দাম চলো আজকে কিছু বেগুন উঠায়ে আমরা বাজারে বিক্রি করব। তারপর সাদ্দাম এবং তার বাবা সহ সেই বেগুন খেতে গেল, তারা কিছু বেগুন উঠালো, উঠায় তারা বাজারে গিয়ে বেগুন বিক্রি করল। সন্ধ্যা হয়ে গেল বেগুন বিক্রি করতে করতে। তো সাদ্দামের আব্বু বলল যে সাদ্দাম চলো জায়গায়, বেগুন তো বিক্রি করা শেষ। তো সাদ্দাম বলল তার বাবাকে যে আব্বা আপনি চলে যান, আমি একটু খেলা দেব। তখন আইপিএল খেলা ছিল। তো সাদ্দামের আব্বা বলল যে সাদ্দাম বেশি রাত করো না, কোল আব্বু আপনি চলে যান, আমি অল্প সময় খেলা দেখে আমি বাড়িতে চলে যাব। তো ওই সাদ্দামের বাড়ি ছিল বাজার থেকে 2 কিলোমিটার ফাঁকে, দুটি রাস্তা, একটা রাস্তা হলো বন দিয়ে যেতে হয় আর একটা রাস্তা হলো একটু ঘুরে যেতে হয়। তো সাদ্দাম খেলার নেশায় পড়ে গেছে, খেলা দেখতে দেখতে শেষ, খেলা শেষ হতে প্রায় 11টা প্লাস হয়ে গেছে, 11টার উপরে 11:30 বেজে গেছে। তো খেলা শেষ হওয়ার পর সাদ্দাম তাদের গ্রামের মানুষকে খোঁজা শুরু করলো বাজারে, যে আমার তো একা যেতে হবে, এখন তো রাত অনেক, এখন আমি কেমনে যাই। তো বাজারে ঘোরাঘুরি করলো যে তাদের গ্রামের কোনো মানুষই নেই। তখন সাদ্দাম ভাবলো যে কি করা যায়, একটা মানুষ পেলাম না, তা আল্লাহ ভরসা আমি একাই রাত্রে যাব। তো বাজার থেকে যাওয়া শুরু করলো সাদ্দাম হোসেন। তো কিছুক্ষণ যাওয়ার পর দুটি রাস্তা, একটা হলো ওই তাদের গ্রামে যেতে হলে, আর একটা গ্রাম হয়ে মেন রোড দিয়ে যেতে হয়, আর একটা গ্রাম ওই বাজারের একটু পাশেই মানে বন্দে যেতে হয়, মানে হাফ কিলোমিটার মধ্যে ওই রাস্তা, দুপায়ে রাস্তা, কোনো বাড়ি ঘর নেই, মাঝখানে বন্দে একটা শিমল গাছ রয়েছে। তুমি সাহস করে তখন সাদ্দাম ওই বন্দে যাওয়া শুরু করলো। যখন সাদ্দাম ওই বন্দের ভিতরে যে শিমল গাছটি রয়েছে তার কাছাকাছি যখন গেছে, হঠাৎ করে এই শিমল গাছে প্রায় 50 গজ কাছে আছে, মানে কাছাকাছি রয়ে গেছে, 50 গজ হলি শিমল গাছ কাছে যাব, তখন মনে হচ্ছে যে সামনে থেকে শিমল গাছ থেকে একটা সুন্দরী মেয়ে তার সামনে নেমে পড়ল একদম ফাল দিয়ে। সাদ্দাম তো চমকে উঠল, কি আশ্চর্য মেয়ে, এত সুন্দরী চেহারা। সাদ্দাম দেখে মানে সাদ্দামের এক পর্যায়ে কেমন জানি লাগলো, প্রথম একটু ভয় ছিল, তারপর মেয়েটা এত সুন্দর, মানে রঙিন কাপড় পরে, নূপুর পরে মেয়েটা খিলখিল করে হাসতেছে। তো সাদ্দাম ভাবল, তো সাদ্দাম তো যুবক, এসএসসি পরীক্ষার্থী, তিনি ওই মেয়েদের ধরবে করে তার কাছে যাওয়া শুরু করলো। এই প্রায় এক গজ আছে, মেয়েকে ধরবে এরকম ভাব সাদ্দামের, তখনই মেয়েটা রূপ চেঞ্জ হয়ে গেল, একদম কালাসি, এই বড় বড় দাঁত নিয়ে মেয়েটা হাসি শুরু করলো। যেমন সুন্দরী ছিল যখন, তখন যে হাসি দিয়েছে, এখন যে রূপটা চেঞ্জ করে একদম কালা পেতনি হয়ে গেছে, সেরকমই সে আগের হাসিটি দিল সাদ্দাম। একেবারে তার এমন একটা ভয় পেল, হুট করে পিছন থেকে দুই পায়ে দুপা পিছনে চলে আসলো। এখন সাদ্দাম যে চিৎকার দেবো তাও দিতে পারছে না। তো সাদ্দাম করলো কি, পিছনে তাকালো যে আমি পিছন দিকে দৌড় দেবো। যে পিছনের দিকে তাকাচ্ছে ওই পিছনে একই দৃশ্য, ওই মেয়েটাই ভয়ঙ্কর পিছনেও দাঁড়িয়ে আছে। তো উনি যখন, সাদ্দাম যখন ডানে তাকায় ওই মেয়ে ডানেও ওইভাবেই থাকে, বামে যখন তাকায় ওই বামেও ওই পেতনি ওই দাঁত বের করে হাসতেছে। যেদিকেই তাকায় সেদিকেই সাদ্দামের সামনে সেই পেতনিটি হা করে হাসি দিচ্ছে। তা এমন পেতনি যে বলার শেষ নেই, এই বড় বড় দাঁত হাসি দিলে মনে হয় একটা মানুষই ভিতরে যাবে তার মুখের ভিতরে। তারপর সাদ্দাম মানে চেষ্টা করতেছে চিৎকার দেবো, কিন্তু তার ভিতর থেকে কোনো চিৎকারই আসতেছে না। তখন সাদ্দাম করলো কি, একটা দৌড় দিল যে আল্লাহ ভরসা আমি যাবো। কি এত দৌড় পারতেছে সাদ্দাম, কিন্তু আসলে তার দৌড়ে গতিবেগই কমে যাচ্ছে, মানে কম, তার মনে হচ্ছে আমি অনেক জোরে যাচ্ছি, কিন্তু এত সাদ্দাম হরান হয়েছে যে তার দৌড়ের গতিবেগ একেবারে কম। যখন কিছুক্ষণ গেছে তখন সাদ্দাম উপরের দিকে তাকাইছে, মানে উপরের দিকে পিছন দিকে আবার তাকায় দেখে যে কেউ আসলো কি না। যখনই একটু উপরের দিকে তাকাইছে তখন ওই কালা পেতনি তার উপরের দিকে তার সাথে সাথে যাচ্ছে। যখন সাদ্দাম উপরের দিকে তাকায় দেখে যে পেতনিটি তার দাঁত বের করে হাসি দিয়ে তার সামনে মাথার উপর দিয়ে যাচ্ছে, তখন সাদ্দাম তো এমন একটা পরিস্থিতি হয়ে গেল, সাদ্দাম একবারে বসে পড়ল, এখন উপায় কি, এখন কোন দিকে যাব। সাদ্দামের শরীর এবং থরথর করে কাঁপা শুরু করলো, মানে এমন একটা পরিস্থিতি সাদ্দামের হলো। তখন সাদ্দার পিছন দিকে তাকায় তা ওই বুড়ি ওরকমই সুন্দরী মেয়েটা এই বড় বড় দাঁত বের করে হাসি শুরু করছে, মানে বসে যেদিকেই তাকায় সেদিকেই একই দৃশ্য, এরকম দাঁত বের করে একদম মানে এমন কালো মনে হচ্ছে একটা মানুষ যদি দেখে এমনি ভয় পেয়ে যাব, এত বড় বড় দাঁত। কিন্তু সাদ্দাম নিঃসমুখে রইল, চাল্লা ভরসা এখন আমি কি করব। তখন উঠে কিছুক্ষণ পরে শব্দটা কমে গেল, কিন্তু সাদ্দাম আবার দৌড় দিছে। কিন্তু দৌড় দিলে কি হবে, যতই দৌড় দেয় কিন্তু ওই ঘুরে কিন্তু শিমল গাছই পায়, সাদ্দামের ইয়ার পাচ্ছে না। এইভাবে সাদ্দাম দৌড় শুরু করলো। তারপর একটা ক্ষেতের যে রোডটা, তো দুই পায়ে রোড, রুটের এক ক্ষেতের কিনারা সাদ্দাম দাঁড়ালো, এইভাবে কাঁপতে কাঁপতে দাঁড়ালো। দাঁড়ানোর পর কিছুক্ষণ পরে কে যেন সাদ্দামকে একটা ধাক্কা দিল, সাদ্দাম একবারে ধানের ক্ষেতের মধ্যে পড়ে গেল। পরে যেহেতু সাদ্দাম এভাবে কাঁপা শুরু করলো, একদম কাদা দিয়ে সাদ্দামের এমন একটা পরিস্থিতি হলো, মুখে কাদা, তার নাকে কাদা, কানে কাদা, সাদ্দাম আর উঠতে পারতাছে না, মানে এক ধরনের সেন্স হারিয়ে ফেলছে এরকম একটা অবস্থা সাদ্দামের, ওই খেতেই পড়ে রইল। তো প্রায় রাতের শেষ ভাগে সারা রাত এরকম সাদ্দাম এই এরকম পেত্নির সঙ্গে পাল্টাপাল্টি এরকম হয়েছে। সাদ্দামের বাপ তো চিন্তায় পড়ে গেল যে আমার ছেলেকে দেখে আসলাম বাজারে, প্রায় রাত শেষ ভাগে এখনো তো আমার ছেলে সাদ্দাম আসলো না। তো সাদ্দামের বাপ মনে করছে যে বাজারের পাশে তার সাদ্দামের ফুবুর বাড়ি আছে, তো হয়তো ওই বাড়িতে সে আছে, রাত্রে লোক পায় নাই তাই সে আসতে পারে নাই, সেরকম ধারণা করে সাদ্দামের বাপ বাড়িতে রয়েছে। কিন্তু চিন্তা আছে যে আসলে যদি আমার বোনের বাড়িতে না যেয়ে থাকে তাহলে তো তাই সে এত রাতে কোথায় থাকলো। যখন সাদ্দাম ওখানে পড়ে রইল ধানের খেতে, তারপর সকালবেলা মানুষ ওই সময় একটা বিল ছিল, ওই বিল থেকে হোসা দিয়ে মানুষ ওই খেতে পানি দিত। তারপর আপনার আগে ছিল ওই যে আপনার দাউন ছিল, ওই দাউন দিয়ে খেতে দিয়ে পানি দিত। তো সকালবেলা ওই হোসা নিয়ে দুইজন ব্যক্তি আসছে ওই বিলে পানি দিতে। যখন ওই রাস্তা দিয়ে আসা শুরু করলো তখনই ওই সাদ্দামের একটা শব্দ, খালি কোলে বাঁচাও বাঁচাও, মানে একটা আমার শব্দ শুরু করলো কোনো রকম শোনা যায়। তখন যে দুই ব্যক্তি হোসা নিয়ে আসছে ধানের খেতে পানি দিবে, তখন তাদের কানে এই শব্দটা চলে আসলো। আসার পর তখন তারা উকি দিল যে কি ব্যাপার, ধানের ক্ষেতের মধ্যে কে কথা বলে। তারপর যায় দেখে যে তাদেরই গ্রামের যে সাদ্দাম, যে এসেছি পরীক্ষার্থী সেই ছেলেটা। তারপর তারা দুজনে একদম প্যাক দিয়ে ছেলেটা এলোমেলো হয়ে আছে তাদের দিয়ে তাদের বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তাকে তার বাবার কাছে দিল। তারপর অনেক হল্লা করলা করলো, অনেক চিকরা চিকরি করার পরে তাদেরকে কবিরাজ নিয়ে এসে ওই ছেলেটাকে সুস্থ করলো।
এখন তার ভালো আছে?
হ্যাঁ,
এখন তার
সুস্থ করার পর তাকে মোটামুটি সুস্থ করে তারপর তার পরীক্ষা এসেছি পরীক্ষা আসলো, সে পরীক্ষা দিল। কিন্তু পরীক্ষা যে দিছে ওই যে তার রাত্রে যে ঘটনাটা ঘটেছিল ওই চিন্তা চেতনায় তার ভিতরে কাজ করছিল। তারপরে সে পরীক্ষা দেওয়ার পর সে দুই সাবজেক্টে ফেল করছে। ফেল করার পরে তারপর তার পরে বছর যা পরীক্ষা দিয়ে সে পাস করছে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনাটি।
অনেক ধন্যবাদ কষ্ট করে আমাদের এখানে আসার জন্য এবং আপনার স্টোরিগুলো শেয়ার করার জন্য। নিশ্চয়ই ভবিষ্যতে যদি আবার দেখা হয় কথা হয় নিশ্চয়ই আরো স্টোরি আমরা আপনার কাছ থেকে শুনবো। আপনি ভীষণ ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম।
কথা হয়ে গেল আমাদের দ্বিতীয় অতিথির সাথে। আমরা খুবই মানে শর্ট টাইমে হয়তো আরো একজন গেস্টকে আমরা কানেক্ট করবো এবং তার কাছ থেকে আরো কিছু স্টোরি শুনবো। তো এই যে আমার ভাই যে স্টোরিগুলো বললো এর মাঝখানে অনেকগুলো কমেন্ট কিন্তু জমে গেছে আমার কাছে, সেই কমেন্টগুলো চলে এসেছে, আমি একটু কমেন্টগুলো পড়ে ফেলতে চাই। আজ যেমনটা আমার সাথে যুবরাজ জয়েন করছে, উদয় ভাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি। আমাদের সাথে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমাদের বন্ধু নাম কি সোভান ভাই জয়েন করেছে, আমাদের সাথে ফারুক জয়েন করেছে, আমাদের সাথে ইলোরা জয়েন করেছে, আমাদের সাথে মিম জয়েন করেছে গুলশান এক নম্বর থেকে। উদয় ভাই কংগ্রেচুলেশন, তোমার পেজ আর যে উদয়ে 2.7 মিলিয়ন বন্ধু হয়ে গেছে। ইয়েস, আমরা এখন 2.7 মিলিয়ন মানে 27 লক্ষ আর পরিবার এখন আর যে উদয়। সো ফেসবুকে যারা এখন আর যে উদয় পেজে কানেক্টেড হন নাই তাদেরকে বলবো ফেসবুকে আর যে উদয় লিখে সার্চ করুন, আমার পেজে কানেক্টেড হয়ে যান এবং সেখানে আপনার আমাদের যে অনুষ্ঠানগুলো সেগুলো দেখুন। এবং কোনো মতামত থাকলে ডেফিনেটলি আমার পেজে সরাসরি সেন্ড মেসেজ অপশন আছে, মেসেজ বক্স আছে, সেটা আপনাদের জন্যই। সো আপনারা সেখানে মেসেজ পাঠাতে পারেন, আমি ডেফিনেটলি চেষ্টা করবো সেই মেসেজটা পড়ে নেওয়ার জন্য। এবং এই মুহূর্তে আমি একটা ছোট্ট ব্রেকে চলে যাবো, ব্রেকের পর যখন আসবো তখন আমার হাতে হয়তো 20 মিনিটের মতো সময় রয়েছে, শেষ 20 মিনিটে আমরা ঝটপট কিছু ঘটনা শুনে ফেলবো। সো কোথাও যাবেন না, থাকুন উদয় সাথে জাগো এফএম 94.4 এ, কারণ চলছে ভূত স্টুডিও ব্রট টু ইউ বাই প্রাণ পতাকা।
হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachchai kora alu shake. Spicy seasoning it twist tailo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao. হ্যালো গাইস, দিস ইজ রাজকুমার ছোট ভাই। আমি নাকি সবকিছু রিভিউ করতে পারলেও এই বিস্কিটটা নাকি রিভিউ করতে পারবো না। Spicy and crispy. Tahole to eta chips bro. Texture ta ektu different. Eta tahole biscuit. No bro, eta chips. Eta biscuit. Eta chips. Eta biscuit. Eta chips bro.
Bachchai kora alu shake. Spicy seasoning it twist tailo prawn potato.
Guys, thamo. Eta chips ta ki biscuit. Khe bujhe nao.
বিরতির পর আমরা আবারও ফিরে এলাম জাগো এফএম 94.4 এ। আমি আর জুদয় আছি আপনার সাথে। আজকে এই এপিসোডটা আমার কাছে ভীষণ ভালো লাগছে, কারণ প্রচুর মানুষ, প্রচুর বন্ধুরা কানেক্টেড হয়েছে তোমরা, এবং অনেকেই অনেক রকমের পজিটিভ ফিডব্যাক দিয়েছে এবং খুব ভালো লেগেছে। অনেক পুরনো বন্ধুদেরকে আমরা আজকের এপিসোডে পেয়েছি, যারা অনেকদিন পরে কানেক্ট হয়েছে। কিন্তু আমি একটা বিষয় বলতে চাই, যে লাস্ট এপিসোডে আমি দেখেছি যে রেজিস্ট্রেশন তোমরা অনেকে করেছো, বাট যখন আমাদের এখান থেকে ফোন করা হয়েছে তখন অনেকেই বলেছো আসলে এই প্রবলেম সেই প্রবলেম, আমি তো ভাই আসতে পারবো না। তো আমার একটাই কথা যে রেজিস্ট্রেশন করার আগে ভাবো যে আসলে তুমি কি, তোমাকে যদি ফোন করা হয়, তোমার স্টোরিগুলো শোনার পর যদি সিলেক্ট করা হয়, তুমি আসবে কিনা। তো আমি আশা করবো আমার যে বন্ধুরা রয়েছে, বিশেষ করে স্টুডেন্ট যারা রয়েছে কলেজে, ইউনিভার্সিটিতে কিংবা মাদ্রাসা যে বন্ধুগুলো রয়েছে, যারা তোমরা আমাদের জাগো এফএম প্রচুর পরিমাণে শোনো, আর আমার প্রচুর হাউসওয়াইফ বন্ধুরা রয়েছেন যারা আসলে তাদের বাবা মায়ের সাথে ঘটে যাওয়া অনেক পুরনো পুরনো ঘটনা জানেন, হয়তো সংসারের চাপে সেই ঘটনাগুলো আসলে নিজেদের মধ্যে রয়ে গেছে, ছোটবেলা সেই ঘটনাগুলো আর কখনো রিকল করা হয় নাই, আমি তাদেরকে বলবো এই ঘটনাগুলো একটু আমাদের এখানে এসে বলেন, আমরা শুনি, আমাদের ভালো লাগে কিন্তু শুনতে, আমরা ভৌতিক ঘটনা শুনতে পছন্দ করি। বিশেষ করে এই ঢাকা শহরে প্রচুর গ্রামের বন্ধুরা, প্রত্যেকেই তো একটা নিজস্ব গ্রাম আছে, সেই গ্রামে বেড়ে ওঠার সময় অনেক ঘটনা আছে, সেখানে প্রচলিত ঘটনা রয়েছে, হয়তো আজ থেকে 50-60 বছর আগের ঘটনা, সেই ঘটনাগুলো আপনার গ্রামের ঘটনা, সেগুলো হয়তো আপনি কখনো বলেন নাই, কিন্তু ঢাকাতে আসার পরে আপনি হয়তো এখানে সংসার করছেন বা চাকরি করছেন, এখানে আপনি শুনছেন রেডিওটা, শুনতে গিয়ে মনে হলো আরে ভূতের এই ঘটনা তো আমিও জানি, আমার তো ছোটবেলায় এরকম আমাদের গ্রামে আমার বাবার কাছে বা মায়ের কাছে এরকম বেশ কিছু ঘটনা শুনেছিলাম, বা আমাদের এরকম একটা হন্টেড প্লেস, এরকম একটা কবরস্থান আছে, এরকম একটা শ্মশানঘাট আছে যেখানে এরকম ঘটনা ঘটে, এবং আমি এরকম 2-3টা ঘটনা জানি, কেন আপনারা আসছেন না, আমরা কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে চাই। আর আমার যে বয়সর্ধ বন্ধুরা রয়েছে, যাদের বয়স 50-55-60, হয়তো এখন রাতে বেলা রেডিও শোনেন কিংবা ফেসবুক স্ক্রল করছেন, আমাদের অনুষ্ঠানটা দেখছেন সময়ে, অবসর সময়ে, আপনাকে বলছি আপনাদের কাছে যদি ঘটনা থেকে থাকে আপনারা একটু রেজিস্ট্রেশন করেন। রেজিস্ট্রেশন তো খুব সিম্পল একটা ব্যাপার, একটা SMS, রাইট? তো কি করতে হবে তার জন্য? মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে শুরুতে RBS, একসাথে লিখবেন, স্পেস দিয়ে নিজের নাম, নিজের লোকেশন আর প্রফেশন লিখবেন, তারপর পাঠিয়ে দিবেন আমাকে 26969 এই নাম্বারটিতে। অবশ্যই RBS তারাই লিখবেন যারা রেডিওতে এসে ঘটনা বলতে চাইছেন। ওকে, তো চলো আমাদের পরবর্তী গেস্টের সাথে কথা বলি। কি নাম বন্ধু আপনার?
আমার নাম মোহাম্মদ ওমর আলী।
ওমর, একটু জোরে কথা বলতে হবে, কোথা থেকে আসছো ভাই?
আমি রামপুরা বনশ্রী থেকে এসেছি।
রামপুরা বনশ্রী থেকে আসছো, সময় খুবই অল্প, ওমরের কাছ থেকে আমরা ঝটপট কিছু ঘটনা শুনে ফেলবো। ওমর, ঘটনায় চলে যাই, শুনি।
আমার প্রথম ঘটনা হচ্ছে এটা 4-5 বছর আগে। এটা আমার অনেক ইচ্ছা ছিল যে আমি বিভিন্ন জায়গায় জায়গায় জেলাতে একটু ঘোরার ইচ্ছা ছিল। তো আমাদের বাড়ির পাশে একজন ড্রাইভার আছে, সে মাল গাড়ি চালাইতো। তো আমি তাকে বললাম, ভাই আপনি তো বিভিন্ন জায়গায় যান, আমার একটু লয়ে যান, আমি একটু ঘুরে আসবো না আপনার সাথে। আমার যখন সময় হবে আপনি আমার বললেন, আচ্ছা ঠিক আছে, তোর যখন সময় হবে তখন আমি বলবো। তো এরকম 15-20 দিন হয়ে গেছে, হঠাৎ করে আমি জানতাম না, আরেকটা কথা, আমি তো জানতাম না যে সে আবার অ্যাম্বুলেন্সে চালা, আমি এটা কখনো জানতাম না। আমি জানি যে শুধু সে মালগাড়ি চালা, বিভিন্ন ট্রাক মাল সামান লয়ে যা, কিন্তু মাঝে মাঝে অ্যাম্বুলেন্সে লাশ লয়ে যা, সেটা আমি কখনো জানি না। তো সে ওই সময়ে তার হেল্পার আসে নাই, সে ওই সুযোগটা কাজে লাগাইছে যে আজকে তারে লয়ে যাই, অনেকদিন ধরে বলতেছে তারে লয়ে যাই, একা একা যাবো। পরে আমার বাসায় এসে বললো যে উমর চল আজকে ইয়ে যাবো, নেত্রকোনা ওদিকে যাম। বললাম যে ভাই যাইবেন তাহলে চলেন লয়ে যান। পরে ঢাকা মেডিকেলে লয়ে গেল। কো এনে বউ আমি আসতে আসাম, কই ভাই এত দূর কেন, এই জায়গায় তো আর কত না গাড়ি, কই কো আজকে গাড়িটা তো মাল গাড়িটা আসিল, আজকে তো গাড়িটা আরেকজনে লয়ে গেছে, আমার একটা অ্যাম্বুলেন্স দিছে, একটা লাশ লয়ে যেতে হবে, তুই আমার লাগে কষ্ট করে যা, দুইজন একসাথে কথা বলতে বলতে যাবো, সমস্যা নাই, এরকম প্রবলেম নাই, গাড়ির ভিতরে লোক থাকবো, 2-3 জন লোক থাকবো, সমস্যা নাই। কিন্তু ঘটনা হচ্ছে গাড়ির ভিতরে একজন লোক আসিল না, শুধু সে একা আর আমি দুজনে। তো গাড়িটা যখন রওনা দিল আপনার নেত্রকোনার একটা যে কোনো একটা রাস্তায়, খেলনাই হইতো রাস্তাটা, রাস্তার মাঝখানে রাত আনুমানিক আপনার 2-2টা বাজে, আমি হঠাৎ করে গাড়ি ব্রেক করছে যে প্রস্তাব করুন। তো প্রস্তাব করবো, আমার অনেক ভয় ভয় লাগতেছে যে আমি আসলাম এর সাথে একটু জায়গায় জায়গায় ঘুরবো। তো এতে হঠাৎ করে অ্যাম্বুলেন্সে মন আর টিকতেছে না, যা আসতে চাইলাম পিক আপে যে ঘুরবো একটু, কিন্তু অ্যাম্বুলেন্সে তো ঘুরার মতো কোনো শখ নেই, তো আর আমার ভয় ভয় লাগতেছে। পরে সে প্রস্তাব করতে গেল, আমারও লয়ে গেল, দুজনে প্রস্তাব করে আসলাম। এখন হঠাৎ করে পিছন থেকে আওয়াজ, কোমর খারামে আইতাছে, আমি ভাই ভিতরে ঢুকছে, আমি আবার বাইরে খারাইছি, আমি বাইরে খারাম একটু খারাই, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছি। তো খারাইলাম, ভাই গাড়ির ভিতরে লড়ালড়ি শুরু করে দিছে, এমন ভাবে গাড়িটা ঝাঁকাইতেছে মনে হয় যে ভূমিকম্প হইতাছে। আমি ভয়ের কারণে দৌড় দিয়ে গাছের আড়ালে গেছি, আমি তো আর ওরকম বুঝতে পারতাছি না যে কি হইতাছে, গাড়ির ভিতরে এরকম ধাপাধাপি, গাড়ি পুরা তো উল্টা যাবো যাবো অবস্থা, রাস্তাঘাটে কোনো গাড়ি নাই, রাস্তাঘাটে কোনো গাড়ি আসতেছে না, রাতের 2:30 মতো বাজে। আমি ভয়ের কারণে একটা গাছের আড়ালে লুকাই আসিলাম। এরকম 5 মিনিট হয়ে গেছিল। 5 মিনিট পর সে তো আমি তো ভয় পেয়ে যাবো, আর যাবো না। সে চিন্তা করলো যে আমার অন্যটা বুঝাইবো। সে গাড়ি থেকে তার শার্ট মাছ যা আছে সব ছিঁড়ে গেছে, খামসি দাগ টাগ যা আছে সব বসে গেছে। সে গাড়ির তো নামিয়া তাও একটা ভেজ ধরলো। গাড়ি থেকে নামিয়া বললো, উমর কই? আর আমি বললাম, ভাই কি হয়েছে? গাড়ি এমন করলো কে ভাই? আমি যাবো না। আর এরকম কিছু না, একটা ইঁদুর ঢুকছে। বললাম, ভাই ইঁদুর ঢুকলে তো তুমি আমরা ডাক দিতা, এরকম গাড়ি তো লড়তো না। ক তোরা ডাকছে তুই শুনস না। আসলে মেন ঘটনা আর সাথে অনেক খারাপ কিছু হয়েছে ভিতরে, আল্লাহর রহমত ছিল হয়তো তার কাছে, তা জীবন তো বেঁচে আছে বাড়তে তার কাছ থেকে, তো ওরকম ক্ষতি করতে পারে নাই। তার শরীরে দাগ টাগা ছিল, খামসি দাগা ছিল, সবকিছু ওটা স্পষ্ট দেখা যায়। পরে এরকম আপনার 2-3 ঘন্টা আপনার মনে করেন সময় হয়ে গেছে গা। ওই জায়গায় আমরা 1.5-2 ঘন্টা পর্যন্ত বসে রেছিলাম আজানের আগ পর্যন্ত। তারপর আজানের আগে কিছুক্ষণ আগে গাড়ি স্টার্ট দিল, পরে চললাম। আমার একটা ফোন দিল যে তুই মোবাইল টিপই, টাচ ফোন আছিল একটা, টাচ ফোনে মনে করেন আমি মোবাইল টিপতেছি, সে গাড়ি চালাচ্ছে। ফজরে আজানের আগে আগে ঘটলো কি, গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেল। তা স্টার্ট বন্ধ হয়ে গেল গা, আমি চিন্তা করলাম, আমার মনের ভিতরে ভয় ঢুকে গেছে যে আমি আসলাম তার সাথে সে মাল লয়ে যা আলু লয়ে যাবে, পিক আপে আমি একটু ঘুরবো বিভিন্ন জেলায় যাবো, আমি যাবো, কিন্তু এরকম যে হবে লাশ নেবো আমি তো সেটা কখনো কল্পনা করতে পারি না। আমার মনের মধ্যে ভয় আছে অন্যটা, যে এটা কি দেখলাম, এটা তো দেখার মতো না। পরে সে গাড়িটারে পানি ফুনি দিল ভিতরে, সবকিছু ওকে করলো। তারপর সে নেত্রকোনা থেকে পরের দিন আমরা 10:11 দিকে রওনা দিছি। এই ছিল আমার প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনা হচ্ছে এটা আপনার আমার এক কাকার কাছে শোনা, এক মুরব্বী। সে আমার তার কাছ থেকে আমার শোনা হয়েছে সে 2007 সালে ঘটনা এটা। তো তারা সব বন্ধু বান্ধব মিলে সবাই মিলে আপনার ইন্ডিয়াতে ঘুরতে যাবে। তো ইন্ডিয়াতে ঘুরতে যাবে, আর একটা কথা বলে রাখি, যে মুরব্বী আমাকে বলেছে তার নামটা বললাম না, বলতে নাও করেছে, সে একজন পেশা কবিরাজ, সে এসব ঘটনা বলে না। তারপর আমি রিকোয়েস্টের কারণে একটা ঘটনা আমি কয়েকটা ঘটনা তার কাছে কালেকশন করেছি, আমি বলতেছি। সে ইন্ডিয়াতে যাওয়ার আগে এক জায়গায় একটা জিন ছাড়াইছিল একটা মহিলার কাছে, সেই জিনটা ছাড়াইছিল অনেক কষ্ট করে, তারে মানে তারে ঘায়েল করে ওই জিনটা তার কাছ থেকে ছাড়াইছে। তো ছাড়ানোর পর ওই জিনিসটা তার প্রতি একটা বিরক্তি হয়ে গেছে, একটা শত্রু পর্যায়ে হয়ে গেছে গা। তো ওই জিনিসটা ছাড়ানোর পর 1 সপ্তাহ হয়ে গেছে গা, তারা এখন ইন্ডিয়াতে যাবে। ওই যে জিনিসটা যে ছাড়াই আসছে, যারে যে যে মহিলার কাছ থেকে জিনটা ছাড়াচ্ছে, অনেক কষ্ট করে ই করে তার কাছে ছাড়াচ্ছে, কিন্তু ওই জিনিসটা মুরব্বীটারে খেয়াল রাখছে যে তার বাসা কই তার পিছু নিবে। তো তারা যখন ইন্ডিয়াতে ঢুকছে, ইন্ডিয়াতে গাড়িতে গেছে আপনার, ইন্ডিয়াতে যখন প্রবেশ করছে, তখন হুট করে তাকে পিছে ফলো করতেছে, গাছ গোছানে আওয়াজ হইতেছে। তো পেশায় সে ছিল কবিরাজ, সে কিছু অনুভব করতে পারছে যে আমাদের পিছে এত দূর কে আসলো, আসতে পারে কেরা, তারা 4-5 জন ছিল, তা আসতে পারে কে? শুধু খালি গাছ লড়ালড়ি, রাতে রাতের বেলা শুইতে যা, তখনও খালি বাইরে বাড়ি করে, তো বুঝতে পারতেছে না যে কি হইতেছে, তারে ক্ষতি করতে পারতেছে না। একটা কারণে তার তার শরীরে সবকিছু বন্ধ থাকেই থাকে, তারে সরাসরি আক্রমণ করতে পারে না। তো পরে কি করছে, তার বন্ধুরা আক্রমণ করছে। তার বন্ধুরা কি করলো, সে বাথরুমে গেছে, মানে ওই জিনিসটা মানে মুরব্বীরা যে কবিরাজ তার প্রতি অনেক রাগান্বিত ছিল, যে মহিলার কাছ থেকে তারে ছাড়াইছিল, তার অনেক কষ্ট দিয়ে ছাড়ানো হয়েছে, ছাড়ে নাই, তারপর অনেক কষ্ট করে ছাড়াইছে, সে তারপর থেকে সে মানে তার প্রতি একটা ই হয়ে গেছে গা, রাগ মানে একটা শত্রু পর্যায়ে গেছে গা, তারে ক্ষতি করবে, কিন্তু আসলে তো তারে ক্ষতি করতে পারতাছে না, অনেক দিন ধরে ঘুরতেছে। তো তারে ক্ষতি করতে না পেরে কি করলো, তার বন্ধু একটা ছিল ওরে পাইছে। তো রাতে বাথরুমে বাড়িছে, তো বাথরুমে যখন গেছে দরজা খুলতে গেছে, দরজা খুললে আপনার বাথরুম থেকে বাইরেছে, অপবিত্র হয়ে যখন বাইরেছে, পবিত্র আসলে মানে বাথরুম তো না, বাইরে হাত মুখ দেওয়া হয় নাই। তারপর তারা কি করলো, সামনে আইসা তারে কলার ধরা একেবারে সাড়ে কলারটা গলাটা চেপা ধরে তার গাছের উপরে ঝুলাই রাখছে। ওই যে ওই জিটটা তার কাছে এই করতে পারে নাই, তার কোনো ক্ষতি করতে পারে নাই মুরব্বীটারে, ক্ষতিটা করছে তার বন্ধুরে, তার বন্ধুরা গাছের উপরে ঝুলাই রাখছে। উপরে একটা গাছ আসছিল কি যেন গাছ, তার উপরে ঝুলে মানে একটা ডালের উপরে ভিতরে ঢুকে ডাল চাপ দিয়ে রাখছে। তারপর মনে করেন চিল্লা চিল্লি লাগাই দিছে, হ্যাঁ, পুরো দৌড় দিয়ে বাইরে দেখে সে গাছের উপরে ঝুলাই রেছে। তা গাছের উপর ঝুলানি দেখি, তারপর মুরব্বীটা বাইরে হারি দেখছে এই অবস্থা, দেখে হারি পরে চিন্তা ভাবনা করতেছে, তার কানের কাছে যেন আওয়াজ আসতেছে, বলতেছে যে তোর ক্ষতিটা করতে পারলাম না, তুই আমার এতটা কষ্ট দিছস, তোর ক্ষতিটা করতে পারলাম না, তোর বন্ধুরে কইরা গেলাম। তারপরে এই আওয়াজটা অনুভব যখন করছে তখন বুঝতে পারছে যে আমি এক সপ্তাহ আগে একটা জিনিস ছাড়াইছিলাম, সেটা আমার পিছু নিছে। তারা সুবিধা মতো ছাড়াইছিল কিন্তু সে সুবিধা মতো ছাড়তে চায় নাই। তারা অনেক কষ্ট করে হলেও ছাড়াইছে, কারণ যেহেতু একটা মানুষের উপর ভর বসে তারা তো ছাড়ান লাগবে, যতই কষ্ট হোক ওটা কোনো দেখার বিষয় না, তারা তো ছাড়ানি লাগবে। তো ওটা কষ্ট দিয়ে ছাড়ানি পরে তার প্রতি যখন এরকম ইচ্ছ ছিল, তারপরে সে অনুভব করতে পারলো যে এই জিনিসটা এই কামটা করছে, তখন সে কি করলো, তা গাছের উপর থেকে তারে রাতে নামাইলো, তার শৈল মল পুরো সিলাই গেছিল গা। তারপরে দিন আপনার ওই জায়গায় ইন্ডিয়াতে, তো ইন্ডিয়াতে সে অনেক কিছু জানতো, সে পরে একটা ই করলো, তার রুমে বসে সে কি করলো, একজনের প্রতি ভোর দিয়ে ডাকাইছে, ডাকায় বললো যে এই কাম কেন করলি, আমি কি কোনো ক্ষতি করছি, আমি একটা মানুষের নিরব মানুষকে আমি ছাড়াই দিছি, এটা আমার ক্ষতি কি? ক্ষতি কি, তুই আমার অনেক কষ্ট দিছস, কষ্ট দিয়ে ছাড়াইছস, কষ্ট সেটা বড় কথা না, একটা মানুষটা আমি উদ্ধার করছি সেটা বড় কথা, তুই আমার বন্ধুরে কেনই করলি। তো মুরব্বী বলতেছে যে মুরব্বীটা কিন্তু তাকে অনেক কষ্ট করে খুঁজে নিয়ে আসছে, সে তার বন্ধুরে গাছের উপরে ঝুলাই রেখে সে চলে গেছিল গা বললে। তারে তার সে যে কবিরাজি করে তার একটা নিজস্ব একটা ইয়ে আছে, সেরকম থাকে, তো সেটার মাধ্যমে একজনের প্রতি ভর করে তারে দূরদূরান্ত থেকে ধরে নিয়ে আসে। তো তার মাধ্যমে সবকিছু বললো, শুনলো যে তুই আমার এরকম কষ্ট দিছস, এর জন্য আমি তোর ক্ষতি করতে পারিনি কিন্তু ওর ক্ষতি করছি। তারপর অনেক কিছু বলার পর ক্ষমা টমা চাওয়াইলো, তারপরে সে ওখান থেকে চলে গেল বিদায় নিয়ে। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। আমার তৃতীয় ঘটনা হচ্ছে এটা আপনার, এটা আনুমানিক 7-8 বছর আগে যখন ছোট ছিলাম, তো আমরা আমার এক মামার সাথে আমার গ্রামের পাশে একটা নদী, ওই সাইডে নদীর পাশে আমরা নদীর পাশে যাচ্ছিলাম। তো হঠাৎ করে আমার মামারে যে দেশগ্রামে বলে যে কানা হুলা ধরে, মানে চকি হয়ে যায়, মানে ঝলক পড়ে যায়, তো এরকম তারে ধরে ফেলছে। তো সে কি করলো, মাটি রাস্তা ছিল তখন, তো সে আমার কি করছে, ওই গেন্ডারি খেতা ছিল রাস্তা নিচ দিয়ে সে আমার ওদিক দিয়ে টানতেছে, কৌমর এদিক দিয়ে যা মাসো। আমি কইলাম যে মামা এদিক দিয়ে কে, এদিক দিয়ে তো যা যাবো না, আর আসো এদিক দিয়ে যা মাসো, এন্দাই তো রাস্তা শর্টকাট। তা দুইজনে গেলাম, আমি এখনো বুঝতে পারতাছি না যে তারে অন্যর জিনিস এই করছে, সে একটা ঘোলা খা মানে ঝলক খেয়ে গেছে, সে কোন দিকে যাইতেছে, কথা বলতেছে স্বাভাবিকই। তো আমরা ডাইকে নিয়ে যাইতেছে, যাইতে যাইতে গেন্ডারি ক্ষেতের মাঝখানে যখন গেছি, তারপরে আমার যেরকম আমারও মানে যেরকম একটা ইয়ে গেছে গা, যে আমার তার কথা শুনতেছি আমিও তার সাথে চলতেই আছি, আমিও বুঝতেছি না যে কি হইতেছে। সে মামা বলতেছে যে তুমি আসো, সমস্যা নাই আসো। পরে যাইতে যাইতে আপনার পুরো নদীর মাঝখানে সাইডে গেন্ডারি ক্ষেতে যখন গেছি, আমার তো মনে ভয় ঢুকে গেছে যে এটা কই যাইতেছে, কি হইতেছে। যখন তার শৈলে গেন্ডারি পাতার আপনার যে ধারণ থাকে, যখন তার ছেলে জায়গায় জায়গায় কাটতে গেছে, তার হুশ ফিরছে, সে হুশ ফিরে বলতেছে তুমি এই জায়গায় আমার নিয়ে এসেছো কেমন, এত দূর কেমন আসলাম, আমি তো ভয় পেয়ে গেছি পুরোটাই। পরে বলতেছে, আমি বলতেছি যে মামা তুমি তো বললা যেখানে আসতে, আমি তো তার জন্য আসলাম, তুমি তো বললা, আমার তো ভয় করতেছে। তা সে চিন্তা করলো যে হয়তো হ্যাঁ কানা হলে দোষে, সে বুঝতে পারছে জিনিসটা অন্যরকমই করছে। তো যখন ঘুরে আমরা বেক করতে যাব, আইসি 7-8 মিনিট হবে, আমরা আসার সময় 7-8 মিনিট হয়েছে, কিন্তু আমরা 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমরা রাস্তায় পৌঁছাতে পারতাছি না, শুধু যাই সামনে যেন রাস্তা ঘুরে জায়গা, যাই সামনে রাস্তা ঘুরে জায়গা, খালি একটা গাছ বাজে, কিমেন গাছ, ওইটা মানে একটা লম্বা গাছ আছে, ওই গাছটার নাম বলতে পারতাছি না, ওই গাছটা সবসময় খালি সামনে বাজে, খালি সামনে বাজে। এখন কি করবো, এখন গাছের সাইড দিয়ে কেটে যাই, তারপরে সেই গাছটা সামনে এসে পড়ে। পরে লাস্টে কি হলো, সেই গাছটার তো না, গাছটা ভাঙ্গা পুরো সামনে আমাদের মাঝখানে পড়লো, মাঝখানে পরে বলতেছে যে এই গাছের উপর দিয়ে ডেঙে যেতে হবে। তখন আমার মামা চিন্তা করলো এখান থেকে যদি ডেঙে যাই তাহলে আমাদের উপরে খারাপ কিছু হবে। পরে কি করলাম, আমরা সাইড দিয়ে যেতে দিচ্ছি, আর পিছন থেকে বলতেছে যে এবারের মতো বাচ্চা গেলি, আর একটুখানি যদি যাইতে আগাইতে তোকে দুজন নদীতে চুবাইতাম, শুধু এই কথাটাই বলছে। এই হচ্ছে আমার তৃতীয় ঘটনা।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, নিশ্চয়ই আবারও দেখা হলে আবারও আপনার কাছ থেকে বেশ কিছু স্টোরি আমরা শুনবো। কথা হচ্ছিল আমাদের আজকের শেষ অতিথির সাথে, এবং এরই সাথে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ভূত স্টুডিওর একেবারে শেষে যাবার আগে বেশ কিছু কমেন্ট আমরা পড়ে ফেলবো। আমাদের সাথে অনেকগুলো বন্ধু জয়েন করেছিল, যেমনটা প্রিন্স চৌধুরী জয়েন করেছে। উদয় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সাকিবুল বলছেন আপনার সাথে ভূত স্টুডিওর সময়টা খুব দ্রুত চলে গেল, নিশ্চয়ই আগামী সপ্তাহে আবার ভূত স্টুডিওতে আসবেন, বেঁচে থাকলে সুস্থ থাকলে নিশ্চয়ই আসবো। তাহমিদা ফেরদৌস লিখেছে আজকের এপিসোডটা খুবই ভালো লাগলো, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আমাদের সাথে জয়েন করেছেন রেখা খানম, আমি তোমাদের ভূত স্টুডিওর একজন নিয়মিত শ্রোতা, আমি একজন টিচার, তোমাদের অনুষ্ঠানটা আমি আমার সন্তানদেরকে নিয়ে শুনি এবং ভালো লাগে দেখতে। এটা খুব ভালো লাগছিল, মানে আপনি একজন টিচার এবং আপনি আপনার পরিবার নিয়ে আমাদের অনুষ্ঠানটা উপভোগ করেন, এটা শুনতে আমাদের খুবই ভালো লাগলো। আমাদের সাথে জয়েন করেছেন নয়ন ভাই, তিনি জয়েন করেছেন সৌদি আরব থেকে। আমরা প্রবাসে থাকি, প্রবাসে আমরা অনেকে মিলে তোমাদের অনুষ্ঠানটি দেখি ফেসবুকের মাধ্যমে, খুব ভালো লাগে। অনেক ধন্যবাদ বন্ধু, ভালো লাগছে তোমার কথাটা শুনতে। আমাদের সাথে হাসেম ভাই যুক্ত হয়েছেন, তিনি জয়েন করেছেন লন্ডন থেকে। আমার ভালো লাগে জাগো এফএম শুনতে, আমার ভীষণ ভালো লাগে ভূত স্টুডিওর অনুষ্ঠানে জয়েন করতে, কমেন্টটা পড়লে খুশি হব। প্রবাসী ভাই বোনদেরকে প্রত্যেককে ধন্যবাদ আমাদের সাথে কানেক্টেড থাকার জন্য। আমাদের সাথে কুমিল্লা দাউদকান্দি থেকে জয়েন করেছেন মোনালিসা, তিনি বলছেন আমি কলেজে পড়ি, আমার খুব ভালো লাগে, আমার অনেক বান্ধবীরা আছে আপনাদের জাগো এফএম শুনে, তাদের সবাইকে হ্যালো বলবেন। হ্যালো বান্ধবীরা, সবাইকে হ্যালো। জয়েন করেছেন আমাদের সাথে মারিয়া মিনি, হাই উদয় কেমন আছো? আমি ভীষণ ভালো আছি, আপনি কেমন আছেন আমাকে নিশ্চয়ই জানাবেন। আমাদের সাথে জয়েন করেছেন হাবিবুর রহমান, হাবিব খুব ভালো লাগছে, ঠিক আছে। সো সবকিছু মিলিয়ে আমার ভালো লাগলো যে আপনারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আমাদের সাথে কানেক্টেড আছেন, নিশ্চয়ই আগামী পর্বেও আপনারা এইভাবে আমাদের সাথে কানেক্টেড থাকবেন। তো আজকের এপিসোডটা আমি এখানেই শেষ করছি। আমার এই ভূত স্টুডিও নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে কিংবা আমার কোনো অনুষ্ঠান নিয়ে আপনাদের কোনো মতামত থাকে, আমি অনুরোধ করবো আমার প্রত্যেকটা বন্ধুকে, যারা আরজি উদয়কে ভালোবাসেন, যারা জাগো এফএমকে ভালোবাসেন, তারা আমার ফেসবুক পেজ আরজি উদয়ের ইনবক্সে আমাকে মেসেজ পাঠাতে পারেন, এই অনুষ্ঠান নিয়ে আপনার যে কোনো মতামত আমাকে সেখানে জানাতে পারেন, ইভেন এনিথিং, বিকজ আমার ভালো লাগে আমার বন্ধুদের সাথে কমিউনিকেশন করতে। আমাদের জাগো এফএম এর যে পেজটা রয়েছে www.facebook.com/jagofm, এই পেজটাতেও লাইক এবং ফলো দিয়ে রাখবেন, এখানে অনেক রকমের শোজ হয়, নট অনলি যে ভূত স্টুডিও, এভরি ফ্রাইডেতেও কিন্তু আমাদের একটা নতুন শো শুরু হয়েছে ভাইরাল শো, সেই ভাইরাল শোটা উপভোগ করতে পারবেন আপনারা। সো সবকিছু মিলিয়ে আপনাদের ভালো লাগে যে আপনারা উপভোগ করছেন বিভিন্ন রকমের অনুষ্ঠানগুলো। সো আমাদের যে সোমবার দিনের রাত আড্ডা রয়েছে, এই শোটাও কিন্তু আমার খুব পছন্দের একটা শো, এবং সেখানে তারকারা আসছেন, তারকারা তাদের জীবনের অভিজ্ঞতাগুলো শেয়ার করছেন। সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে জাগো এফএম মানে ফুল অফ এন্টারটেনমেন্ট, এবং ফুল অফ এন্টারটেনমেন্টের এই হাউসে আপনারা কানেক্টেড থাকবেন। টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, এই ওয়ার্ল্ড কাপের বিভিন্ন স্কোর আপডেটগুলো কিন্তু আপনারা জাগো এফএম 94.4 এর আরজেদের কাছ থেকে প্রায়শই শুনতে পাচ্ছেন। সো ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ দলের প্রতি আমাদের জাগো এফএম পরিবারের পক্ষ থেকে এবং আমার পরিবারের পক্ষ থেকে আমার থেকে অনেক অনেক শুভকামনা রইল, বেস্ট অফ লাক। আর আজকের মতো বিদায় নিচ্ছি, খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, শুভরাত্রি।